This track was downloaded from fusionbd.com.
তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিবেন তাচরবি এবং আমার সঙ্গে রয়েছেন দ্য ইনবক্স কিং,
আমি রাজীব হাসান।
রাজীব হাসান, এবং আমরা আজকে রেডিও শো করছি। আমরা জানি না যে এটা আমাদের শেষ শো কিনা, কারণ যে হারে ভূমিকম্প শুরু হয়েছে এটি আমাদের শেষ শো হতে পারে। রাজীব, এটা যদি শেষ শো হয়, এই শেষ শোতে আপনি কি করতে চান?
শেষ শোতে রবি ভাই, আমার তো একটাই ইচ্ছা।
কি ইচ্ছা? আমার
আপনার ঠোঁট জোড়া বল, আপনার ঠোঁট জোড়া এত সুন্দর কেন বল? আপনি আপনার হচ্ছে আফ্রিকানদের মতো কোকড়ানো, একটু বড় করলে জট পেকে যাবে। আপনার নাকটা হচ্ছে নৌকার মতো, আপনার কান হচ্ছে একটা কান লম্বা একটা কান ছোট, সবই মানে একদম বিচ্ছিরি। আপনার ঠোঁট জোড়া বস, ঠোঁট জোড়া কি আছে জীবনে বস?
এটি আপনার শেষ ইচ্ছে?
আমার শেষ ইচ্ছা।
আমাদের মানে আমরা আজকে শ্রোতাদের সাথে একটা অভিজ্ঞতা বিনিময় করবো ভূমিকম্প নিয়ে। ভূমিকম্প একদমই ফাইজলামি করার বিষয় না, আবার ভূমিকম্প যেমন ফাজলামো করার বিষয় না, একই সাথে ভূমিকম্প এমন একটা জিনিস যেটি নিয়ে ফাজলামো না করেও থাকা যাচ্ছে না। কারণ এটা আমরা যাই বলি না কেন, যতই সতর্কতা দিই না কেন, কোনোভাবেই ভূমিকম্প আমরা অ্যাভয়েড করতে পারবো না। যদি সেই কম্পনের মতো কম্পন হয়, আমাদের আসলে করার তেমন কিছু থাকবে না। যদিও আছে, আমরা ভূমিকম্প হলে কি করা উচিত এটা নিয়ে আলোচনা করব, যে কিভাবে আমরা ভূমিকম্প হলে নিজেদেরকে বাঁচাতে পারি। তবে আমার শ্রোতাদের সাথে আমরা অভিজ্ঞতা বিনিময় করতে চাই যে পরপর তিন দিন যে বাংলাদেশে ভূমিকম্প হলো, এই সময় শ্রোতারা কে কি করছিল আমাদেরকে ফোন দাও 5815-1926 এই নম্বরে। রাজীব,
সেটাই প্রথম দিন ভূমিকম্প হইল হচ্ছে আমার স্পষ্ট মনে আছে, সেটা ছিল শনিবার এবং ভয়াবহ একটা ভূমিকম্প ছিল। এবং ভূমিকম্পের পরে কি হয়, আমরা আমাদের খুব কাছের মানুষদের ফোন দিই। আমি যেমন আপনার খুব কাছের একজন মানুষ, খুব স্বাভাবিকভাবে আপনি আমাকে ফোন দিয়েছেন। তারপরে ভূমিকম্প হলো সোমবারে, খুব স্বাভাবিকভাবে আপনি আমাকে ফোন দিয়েছেন। তারপর ভূমিকম্প হলো বৃহস্পতিবারে, আপনি আমাকে ফোন দিয়েছেন খুব স্বাভাবিকভাবে। আমার প্রশ্নবস অন্য জায়গায়, শনিবারে হইল ভূমিকম্প, আপনি আমাকে ফোন দিলেন রবিবারে, বস বস ভূমিকম্প হচ্ছে, বস ভূমিকম্প হচ্ছে। রবিবারে তো কোনো ভূমিকম্প হয় না, আমি ভূমি কোথায় ভূমি, কালকে নয় ভূমিকম্প হচ্ছে, এখন তো ভূমিকম্প হচ্ছে না। ভূমিকম্প হইলো সোমবারে, আপনি আমাকে ফোন দিলেন মঙ্গলবারে, বস ভূমিকম্প হচ্ছে, বস ভূমিকম্প হচ্ছে, বস ভূমিকম্প। ভূমিকম্প হইলো বৃহস্পতিবারে, আপনি আমাকে ফোন দিলেন শুক্রবারে, বস ভূমিকম্প হচ্ছে, আপনি সেফ আছেন তো? মানে রবি, সমস্যাটা কি, মানে ঘটনাটা কি? আমি একটু আপনার কাছে যেতে চাই, একটু মাইক্রোফোনটার সঙ্গে কাছে নেই, আমি একটু আপনার চামড়াটা একটু টিপে, হ্যাঁ ঠিক আছে,
আসলে ভূমিকম্প
চামড়া আপনার ভূমিকম্প টের পাইতে আপনার একদিন
সময় লাগতেছে। এবং আমি আমি শ্রোতাদেরকে জানাতে চাই যে আমি তিনটা দিনই ভূমিকম্প টের পাইছি,
কিন্তু একদিন পরে,
হ্যাঁ না একদিন পরে না, একদম তাৎক্ষণিকভাবে রিয়েল টাইমে টের পাইছি। আমি
না আমি বলি,
প্রমাণ হচ্ছে আমি তিনটা টাইমে যখনই ভূমিকম্প হচ্ছে ভূমিকম্পে
নিয়ে আসিবেন ছবি স্ট্যাটাস দিয়েছে সঙ্গে সঙ্গে। এবং আমি আমার শ্রোতাদের অনুরোধ করব, আপনারা খেয়াল করবেন, আপনারা একই সঙ্গে নিউজ দেখবেন ভূমিকম্প হয়েছে কখন এবং আসিবেন ছবি স্ট্যাটাস দিয়েছে কখন। আমি একদিন হয়তো বাড়িয়ে বললাম, এটা ঠিক আছে, একদিন বাড়িয়ে বলাটা ঠিক আছে, একটু রবি ভাই সব সময় বাড়িয়ে বলবে। আমি ভূমিকম্প যদি হয় 12টার সময়, রবি ভাই দুপুর 12টার ভূমিকম্প নিয়ে স্ট্যাটাস দেয় বিকেল 5টায়, ভূমিকম্প হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প যদি হয় সন্ধ্যা 7টায়, রবি ভাই স্ট্যাটাস দেয় রাত 11টায়, ভূমিকম্প হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প যদি হয় রাত 11টায়, রবি ভাই পরের দিন সকালবেলা স্ট্যাটাস দেয়, কারণটা কি? কারণ এটা নিয়ে একটা গল্প আছে।
কি গল্প?
চিড়িয়াখানার কুমির মহাবিরক্ত, গিয়ে চিড়িয়াখানা কিউরেটর থাকে না, মানে চিড়িয়াখানার হেড, তাকে গিয়ে বলছে আমার খাঁচার এক পাশে থাকে বানর, আরেক পাশে থাকে গন্ডার, হয় এই বানর গন্ডারকে দূরে সরান, নাহলে আমার খাঁচাটা অন্য কথা অন্য কোথাও নিয়ে যান, আমি বানর আর গন্ডারের পাশে আর থাকবো না। তো কিউরেটর বলছে সমস্যাটা কি? আমার সমস্যাটা বললাম, আমি চেঞ্জ করে দিচ্ছি, সমস্যা নাই, কিন্তু তোমার পাশে বানর আর গন্ডার আছে, তাতে প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেম হচ্ছে না, মানে বানর সারাদিন যোগ বলে আর গন্ডার সারা রাত হাসে, এরকম কথা? দিনে যোগ বলে বানর আর গন্ডার হাসে রাতে,
ভূমিকম্প নিয়ে যেটা হইলো এটা আমাদের অভিজ্ঞতায় একদম নতুন। প্রথম হলো শনিবার, তারপর রবিবার, তারপর সোমবার। আজকে আমি ব্যাপক প্রস্তুতি নিয়ে আসলাম যে আগে একটা স্ট্যাটাস লিখলাম পুরা, কারণ আমি এখন লিখলে কারণ ভূমিকম্প ব্যাপারটা এক মিনিটের মধ্যে ঘটে যায়। আমি তো সারা জাগি, দেখে দুপুর 12টার দিকে ঘুমাইতে গেছি, তাই আমি পুরো শুয়ে রয়েছি। শুয়ে আপনি তো জানেন যে আমি ব্যাপক শিক্ষা নিই, আমি তারা শঙ্করের স্বর্গমর্ত উপন্যাস পড়ছি উপরে শুয়ে, মানে আমি কিছু না পড়ে ঘুমাতে পারি না।
বাচ্চাদের সুন্দর নাম,
যাই হোক, আমি তারা শঙ্করের স্বর্গমর্ত পড়তেছিলাম। হঠাৎ করে দেখি মাথা ঘুরাচ্ছে, আমি মিতুকে ডাক দিলাম, মিতু আমার শনিবার ওর ছুটি ছিল, বাসায় ছিল, মিতু আমাকেই দাও প্রেশারের ওষুধ দাও, মাথা ঘুরাচ্ছে। মিতু এখানে চিৎকার দিয়ে বললো ভূমিকম্প হচ্ছে, এবং আমি খালি গায়ে ছিলাম, খালি পায়ে ছিলাম, আমি মা গো বলে চিৎকার দিয়ে বসে আর কোনো দিকে না তাকা আমার বাসা হচ্ছে আটতলায়, আমি দৌড়ায় নেমে আসছি। আর মানে আমি এক্স্যাক্টলি এখনো মনে করতে পারতেছি না যে আমার পরনে লুঙ্গিটা ছিল কি ছিল না, বাট এটা বলে যাচ্ছে যে আমি পুরো এক সেকেন্ডের মাথায় আটতলা থেকে কিভাবে নিচে নামছি আমি জানি
না। আপনার পরনে লুঙ্গি ছিল, আপনার পরনে লুঙ্গি ছিল, কিন্তু লুঙ্গি পরা অবস্থাতেই আপনি নামতেছিলেন, যেহেতু আটতলা বয়স অনেক সিঁড়ি, প্রত্যেক আটতলা মানে 16টা সিঁড়ি আপনাকে, যেহেতু প্রত্যেক তলায় দুটো করে সিঁড়ি থাকে, এবং লুঙ্গি জিনিসটা বস খুবই মানে বন্ধু আর লুঙ্গি এই দুটো জিনিসকে কখনো বিশ্বাস করতে নাই, ঠিক আছে,
কখন খুলে
কখন খুলে যাবে আর কখন বিশ্বাসঘাতকতা করবে। আপনার 6তলা পর্যন্ত আপনার কাছে লুঙ্গি ছিল, আমাকে আপনাদের বাসা যে দারোয়ান বলছে যে 6তলা পর্যন্ত লুঙ্গি ছিল, তারপর আর আপনার হুশ ছিল না, লুঙ্গি
আসলে কোনো হুশ ছিল না, এবং সুস্থ থাকার কথাও না, মানে এই লেভেলের ভূমিকম্প আমি আমার জীবনে কখনো দেখিনি, ঠিক আছে, এটা ভয়াবহ লেগেছে। আচ্ছা দ্বিতীয় দিন কি হলো, দ্বিতীয় দিন মজার ব্যাপার হচ্ছে দ্বিতীয় দিন ভূমিকম্প সবার প্রথমে টের পাইছে আমার ছোট মেয়ে, অরণিগ্রস্ত ভূমিকম্প হচ্ছে, আমি আবার যখন মা গো বলে চিৎকার দিলাম, তবে এইবার আমি একটু ভদ্রস্ত হইলাম, আমি থ্রি কোয়ার্টার পরলাম একটা, ঠিক আছে, গেঞ্জি পরলাম, তারপর স্যান্ডেল পরে, খালি পায়ে না স্যান্ডেল পরে আমি নামতেছি পরিবারের সবাইকে নিয়ে। আটতলা থেকে 4তলা পর্যন্ত নামছি, পরে আম্মু বিকট রায় একটা চিৎকার দিল, ও মা মুরগি তো চুলায়, বলে সে আবার দৌড়ে উপরে আসলো, আমরা নিচে নেমে গেল। সোমবার যেদিন ভূমিকম্প হইলো, বস ভূমিকম্প হচ্ছে মানুষের ভয় আস্তে আস্তে কিভাবে ভাঙে দেখে। এবার আমি এই দিনও আমি টের পাইলাম, নিজেই টের পাইলাম যে আমি সবার আগে বাসে বসে ভূমিকম্প হচ্ছে। এরপর আমি কি করলাম, শার্ট প্যান্ট পরলাম, বস থ্রি কোয়ার্টার পর্যন্ত জিন্স পরলাম পরলাম, এবং একবার মনে হলো যে আমি কি শেভ করে নিচে নামবো, কারণ দেখা গেলো যে নেমে গেলাম, এরপর বিল্ডিং টিল্ডিং ভেঙে গেল, ধসে পড়লো, তারপর টিভি চ্যানেল থেকে লোক আসলো আপনার অনুভূতি কি জানার জন্য, শেভ করা থাকলে ভালো হবে। তা আজকে যেহেতু পরপর 3 দিন হয়েছে, এবং এরপর তো নানান জায়গা থেকে খবর আসতেছে যে ভূমিকম্প এখন থেকে প্রতিদিন নাকি ভূমিকম্প হবে, দিনে 3 বেলা হবে, তো এই জন্য আমি আজকে শেভ টেপ করে স্ট্যাটাস লিখে, কারণ প্রথম দিন আমি মোবাইল ছাড়া নেমে গেছিলাম, দ্বিতীয় দিন মোবাইল হাতে নিয়ে নামছিলাম, তৃতীয় দিন আমার মানে তারপর 3 দিনই আমি স্ট্যাটাস দিয়েছি তাৎক্ষণিকভাবে, তৃতীয় দিনের স্ট্যাটাসটা সবচেয়ে ফার্স্ট ছিল, আবারও আজও আজকে আমি বড় স্ট্যাটাস লিখে রাখছিলাম ভূমিকম্প হবে, আর ওটা আমি পোস্ট করে আমি তোর মারব, ঠিক আছে, কিন্তু দুর্ভাগ্যজনক কারণে ভূমিকম্প আজকে হয় নাই, এবং না হওয়ার কারণে মন খুবই খারাপ। তো ভূমিকম্প হলে কী করা উচিত, এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। এক নম্বর জিনিস যেটা করা উচিত না, সেটা হচ্ছে ভূমিকম্প হলে স্ট্যাটাস দিতে গিয়ে সময় নষ্ট করা ঠিক না, দুই ভূমিকম্পের সময় কোনো সেলফি তোলাও ঠিক না। তুমি সেলফি তোলার আগে এটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে যে প্রচুর সেলফি আমরা পাচ্ছি ভূমিকম্পের বিষয়ে, হ্যাঁ, ফিলিং আর্থকোয়েক, সেলিব্রেটিং আর্থকোয়েক, ওয়াও এতগুলো মজা, হ্যাপির একটা স্ট্যাটাস ছিল 3rd ডের ভূমিকম্পের দিন, যে প্রথম 2 দিনের ভূমিকম্প টের পাইনি, আজকেরটা টের পেয়েছি, ফিলিং ওয়াও। তো এই যে স্ট্যাটাস দিতে গিয়ে সময় নষ্ট করাটা ঠিক না, ভূমিকম্প হলে স্ট্যাটাস সেলফি এগুলো থেকে বিরত থাকা উচিত।
তার আগে বস আমি সিরিয়াসলি আতঙ্কিত, আমরা এখন স্টুডিওতে আছি, এই স্টুডিওটা আমাদের বিল্ডিং এর ঠিক কোন সাইডে বলেন তো, মানে ওই সাইডটা কি, ওই সাইডে কি আছে, জানলার কাঁচ ভেঙে যদি আমরা লাফ দিই তাহলে কি আমরা সেফ জোনে পড়বো,
না আমরা সেটার জন্য নিচে রাস্তা আছে এবং এটা আরেকটা মজা ইটিভির একটা ভিডিও বেরোচ্ছে উঠে ছিল হচ্ছে কি যেন নাম এটা বাউল গান গায়
বিউটি
বিউটি আর উপস্থাপিকা তো উপস্থাপিকা হঠাৎ বিউটিকে কি যেন প্রশ্ন করে নিজেই ঘেমে যাচ্ছে আর প্রশ্ন করার পর বিউটির ঘামার কথা কিন্তু উপস্থাপিকে নিজেই ঘামতেছে এবং উপস্থাপিকে খুব ঢং করে বলতেছে প্রিয় দর্শক এখন এই মুহূর্তে দেশে ভূমিকম্প হচ্ছে আমাদের স্টুডিও কাঁপছে আপনারা হয়তো অনুভব করতে পারছেন হঠাৎ করে আমরা দেখলাম ফ্লেম বিউটি দৌড় মারছে ঠিক আছে
বিউটিকে আমার খুব আনলাকি মনে হয় কারণ কেন আনলাকি মনে হয় আমি বলি বিউটি আরেকটা টেলিভিশন লাইভ প্রোগ্রাম করতেছিলাম চ্যানেলটা মনে ঠিক মনে নাই খুব সম্ভবত আর টিভি হবে রাতে প্রোগ্রাম হচ্ছে তো আমি চ্যানেল পাল্টাতে পাল্টাতে দেখি বিউটি বসে আছে আমি দেখি একটু গান শুনি কি গান গায় এবং সেই দিন সে গল্প গানের ফাঁকে ফাঁকে গল্প হয় না যে আপনার ভবিষ্যৎ কি ক্যারিয়ার নিয়ম উত্তম আলাপ আলোচনা হচ্ছে হঠাৎ করে স্টুডিওর উপর থেকে তিন চারটা লাইট ঠাস করে খুশি বললো আর বিউটি যথারীতি আল্লাহ গোলাটি বিউটির সঙ্গে এইসব ঘট কিছু কিছু মানুষ থাকে বস দুর্ভাগ্য নিয়ে জন্মায় ঠিক
আছে আর কলকাতার একটা টিভি চ্যানেলে খুব সম্ভবত আনন্দ টিভি চ্যানেলে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে খুবই উত্তপ্ত খুবই উত্তপ্ত আলোচনা উপস্থাপক খুব জাদুর উপস্থাপক সে বলছে
আপনারা উত্তেজিত হবেন না
উত্তেজিত হবেন না আপনারা শান্ত হন এই খুব সম্ভবত ভূমিকম্প হচ্ছে ওই দেখুন গ্লাসের জল কাঁপছে হ্যাঁ ভূমিকম্প হচ্ছে এবং পাঁচজন গেছিল তারা একবার উঠে দাঁড়ায় মাইক্রোফোন খুলতেছে এখন যদি ভূমিকম্প হয় আমরা লাইভ শো করতেছি এখন যদি ভূমিকম্প হয় কি করবো জাস্ট আমাকে বলেন
না সেটাই সবচেয়ে বড় কথা হলো আমি ভূমিকম্প যেদিন হয় যদি আমাকে অফিস থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হলো ভূমিকম্প হলে কি করবেন এটাই ব্যাটার লেখা আমাকে লিখতে হবে ঠিক আছে তা আমি যথারীতি রেড ক্রসের সাইটে গেলাম তারপর ইউনাইটেড স্টেটস এর আপনার একটা ইয়ে আছে জিওগ্রাফিক্যাল সার্ভে যারা খুবই বিখ্যাত মানে ভূমিকম্প নিয়ে কাজ করে ভূ প্রকৃতি নিয়ে কাজ করে অ্যাকচুয়ালি ইউনাইটেড স্টেটস এর জিওগ্রাফিক্যাল সার্ভে প্রতিষ্ঠানটার নাম তো ওখানেও অনেক উপদেশ টুপদেশ দেওয়া আছে সব কিছু পড়ার পর এটা মনে পড়লো মনে হইলো ভূমিকম্প হইলে রয়ে অনেক সিরিয়াস নোট আপনাকে বলতেছি আমি ভূমিকম্প জিনিসটা মোটামুটি এক মিনিট থেকে দুই মিনিটের মধ্যে হয় এক মিনিটের দুই মিনিটও হয় না সাধারণত এই 60 সেকেন্ডের মধ্যেই হয় কিন্তু এই 60 সেকেন্ডের মধ্যে সে এতটা প্রলয়ঙ্কারী ঘটনা ঘটিয়ে দেয় যে আমাদের প্রস্তুতি নেওয়ার আসলে খুব সময় থাকে না যেমন আপনি যখন আটতলা থেকে বাসা থেকে দৌড়া বেরোচ্ছিলেন আপনি যখন সাততলার সিঁড়িতে পৌঁছে গেছেন ততক্ষণে ভূমিকম্প শেষ যার ফলে ভূমিকম্প হয়ে আমি একটা বিশাল লেখা লিখছি ওখানে করণীয় প্রায় মোটামুটি 50টা করণীয় আমি লিখছি ভূমিকম্প হলে আপনি অমুক করবেন ভূমিকম্প হলে অমুক করবেন তমুক করবেন এটা করবেন সেটা করবেন একটা কথা লিখি নাই বস যে কথাটা হচ্ছে ভূমিকম্প হলে আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহকে ডাকবেন আপনি যদি হিন্দু হন ভগবানকে ডাকবেন আপনি যদি অন্য ধর্মাবলম্বী হন ঈশ্বরকে ডাকবেন ভূমিকম্প হইলে এছাড়া সত্যিকার অর্থে করণীয় কিছু নাই ঠিক আছে
না অনেক সিরিয়াস নোট অবশ্য রাজীব আমি আপনাকে বলি ভূমিকম্প হলে মানে কি করা উচিত এক নম্বর জিনিস যেটা করা উচিত আমরা মানে সিরিয়াসলি বলি সেটা হচ্ছে কোনোভাবে প্যানিক হওয়া উচিত না প্যানিক হলে যেটা হবে ঢাকা শহরে তো অনেক হাই রাইজ বিল্ডিং এবং দিনের বেলায় ভূমিকম্পগুলো হচ্ছে সেই সময় লোকজন অফিসে থাকে আমাদের গার্মেন্টসের বোনরা গার্মেন্টসে থাকেন তো প্যানিক হয়ে যদি সবাই একসঙ্গে নামতে যায় তাহলে মানে বা স্কুল থেকে যদি সবাই একসঙ্গে বেরোতে যায় তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে মানে হয়তো ভূমিকম্প ততটা তীব্র না কিন্তু বিল্ডিং হয়তো ভেঙে পড়ে নাই কিন্তু প্যানিক হয়ে সবাই একসাথে বেরোতে গিয়ে মানুষজন মারা যাবে এবং অলরেডি এই ঘটনা ঘটছে এই ঘটনা কোথায় ঘটছে ভূমিকম্প হয়েছে এই আতঙ্কে একজন হার্ট অ্যাটাক করে মারা গেছে আরেকজন ভূমিকম্প হয়েছে জানলা দিয়ে লাভ দিছে
হ্যাঁ বাংলাদেশে মোটামুটি যারা ইনজুরড হয়েছে এবং মারা গেছে তারা ম্যাক্সিমাম ভূমিকম্প আতঙ্কের
কারণে মারা গেছে
একজন মহিলা শুধু বৃদ্ধা মহিলা তিনি দেয়াল চাপা পড়ে মারা গেছে মাটির দেয়াল মাটির বাকি সবাই জাস্ট আতঙ্কের
সিলেটে আর সিলেটে ভূমিকম্পে নৌকাডুবি ঘটছে নৌকাডুবিতেও একজন মারা গেছে এরকম বিচ্ছিন্নভাবে হয়েছে আর খুব সাধারণত ঢাকা শহরে বোধহয় 60-65টা বিল্ডিং হেলে পড়ছে বা ফাটল দেখা দিয়েছে, যেমন ইডেন কলেজে ফাটল দেখা দিয়েছে, ক্লাস বোধ হয় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, কোন একটা মেয়েদের হোস্টেলেও ইউনিভার্সিটির মেয়েদের হোস্টেলেও ফাটল দেখা দিয়েছে, ওখান থেকেও মেয়েদেরকে সরাই নেওয়া হয়েছে। এবং ফ্যাক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাকে কালকে ক্যাপ্টেন এলাম এনাম তালুকদার সে ওমান থেকে একটা ভয়েস মেসেজ পাঠাইছে, সেখানে লিখছে রবি আতঙ্কিত হবেন না, সাত মাত্রার উপরে যদি ভূমিকম্প হয় তাহলে সেটার আফটার শক প্রায় 100টার মতো হইতে পারে, এবং যে 100টা আফটার শক খারাপ কিছু না, হইলে তাহলে তীব্র ভূমিকম্প যেটা আসার কথা সেটা হয়তো আসবে না। নানান অবশ্য নানান জন নানান কথা বলতেছে, যেমন আরেক বিখ্যাত পণ্ডিত দেখলাম সে কোন এক টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিচ্ছে যে এই ভূমিকম্প আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ, এই ভূমিকম্প নাকি 40 বছর পর পর হয়, ঠিক আছে, এই ভূমিকম্প হওয়ার ফলে আগামী 40 বছর আমরা নিরাপদ। এই কথাটি পরদিন পরপর দুইবার ভূমিকম্প হয়েছে, বাংলা শনিবার উনি বলছেন, শনিবার হয়েছে এবং সোমবারও হয়েছে। সবচেয়ে মজার হচ্ছে ভূমিকম্প বিষয়ে টেলিভিশনের টক শো গুলো, এরকম এক টক শোতে আমি দেখতেছি এক মহাপণ্ডিত বলতেছেন, আমি তার নাম না বললাম, তাকে চিনবেন সবাই, উনি পেশায় ডাক্তার কিন্তু উনি ভূমিকম্প বিশেষজ্ঞ, কবে হলেন টিভি চ্যানেলগুলো আসলে বিপদে, এত উনি টিভি চ্যানেল, হ্যাঁ ঘটনা ঘটছে ভূমিকম্প, এখন ভূমিকম্প বিশেষজ্ঞ তো বাংলাদেশে নাই, দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ তো খুবই কম, সো তারা বোধহয় আর কাউরে পায় না, ডাক্তারের ধরে নিয়ে আসছে। সেই ডাক্তার বলতেছে যে ভূমিকম্পের মূল রিস্কগুলো হচ্ছে যে আমরা দেয়ালের সাথে যে আলমারি লাগাই রাখি এটা করা যাবে না, আলমারি গুলো আংটা দিয়ে লক করে দেওয়া যাতে দেয়াল হেলে পড়লেও ঠিক আছে আলমারিটা না হেলে। এটার পর আমি আর হাসি আটকাতে পারিনি, কারণ দেয়াল ধরেন বস, দেয়ালের সাথে আংটা দিয়ে আলমারি বাঁধা, দেয়াল যদি ভেঙে পড়ে তাহলে আলমারি খারাপ থাকবে কিভাবে। আর বাংলাদেশে যে ভূমিকম্প বিষয় কি গুলো যে ভিজুয়াল গুলো বের হচ্ছে, কি যেন একটা আছে কাভার ডাউন, কি যেন একটা পদ্ধতি বস, ওটা হচ্ছে আপনার ড্রপ ডাউন কাভার, যে মানে একসময় বলা হচ্ছে যে ভূমিকম্প বলে খাটের নিচে ঢুকো, টেবিলের নিচে ঢুকো, ইয়ের নিচে ঢুকো, যাতে বিলিং টিলিং ভাঙলে তোমার উপর কিছু না পড়ে। ঝামেলাটা কি, ঝামেলা হচ্ছে এটা খুব সম্ভবত আমেরিকা থেকে আসছে বা বিশ্বের বাইরের কোনো জায়গা থেকে আসছে, ফলে এটা বাংলার ঢাকা শহরের এই হাইরাইজ বিল্ডিং এর সাথে এটা ঠিক ম্যাচ খায় না, কারণ আমি যদি কেউ কেউ যদি 14 তলায় থাকেন এবং তাতে করে বিল্ডিংটা যদি পুরো ভেঙে চলে যায় ঠিক আছে, বা বিল্ডিং দেবে যায় ওখানে ওই টেবিল টুবিলের নিচে, মানে রক্ষা পাওয়ার উপায়টা কি আমার কাছে খুব বেশি পরিষ্কার নেই, এবং অনেকে বলতেছেন যে আসলে পদ্ধতি মানে কোনো পদ্ধতি সঠিক পদ্ধতিও না, এবং ঢাকা ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে পড়ে না, কিন্তু ঢাকার সমস্যাটা কি ঢাকাকে বিপজ্জনক আমরা বানাইছি, ঢাকায় অপরিকল্পিত ভবন এবং সব কয়টা ভবন হচ্ছে মানে ম্যাক্সিমাম ভবন হচ্ছে নিম্নমানের সিমেন্ট, বিল্ডিং এর ঘরের বাঁচানোর জন্য নিম্নমানের সিমেন্ট রডপট দিয়ে, এবং যে বিল্ডিং এর পারমিশন আছে 3 তলা ওইটা হয়তো 15 তলা পর্যন্ত বানায় ফেলছে। তো এই অপরিকল্পিত নগরের কারণে ওই সামান্য ভূমিকম্প নেপালের ওই নেপালের আফটার শক নিতে পারতেছে না, ফলে ঢাকা ভূমি মানে ভয়ঙ্কর একটা পরিণত জায়গায় চলে যাবে। এবং স্থাপত্যবিদ বিখ্যাত স্থাপত্যবিদ মুবাশ্বিরের একটা সাহেবের একটা কলাম পড়লাম যেটা খুবই ঠিক কথা উনি লিখেছেন, যে ঢাকার আরো দিতে বিপদ হচ্ছে অপরিকল্পিত বৈদ্যুতিক খুঁটি এবং আমাদের গ্যাস লাইনগুলো, গ্যাস লাইনগুলো ফেটে যেতে পারে এবং ফেটে গেলে ওই বৈদ্যুতিক কারেন্টের স্পার্কে ঢাকা একটা অগ্নিকূপে পরিণত হতে পারে। তো মানে ভূমিকম্প হলে যে আসলে কি করা উচিত এটা নিয়ে এই টকশোর বক্তব্যদের,
এটা না এটা খুবই ইন্টারেস্টিং কথা বলছেন যে বাংলাদেশে বিশেষজ্ঞরা কোনো বিষয়ে একমত হইতে পারবে না, যেমন এক সময় আমরা খুব জোরে সোরে শুনতে পারলাম যে আমাদের বাংলাদেশ ডুবে যাবে, কারণ ডুবে যাবে কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এবং গ্লোবাল ওয়ার্মিং এর কারণে উত্তর মেরুর বরফ গলে যাচ্ছে, উত্তর মেরুর বরফ গলে যাওয়ার কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং বাংলাদেশ যেহেতু সমুদ্র পৃষ্ঠ থেকে সি লেভেল থেকে খুব বেশি উপরে না, এ কারণে যেটা হবে সমুদ্র পৃষ্ঠের পানি বাড়লে বাংলাদেশ ডুবে যাবে, ডুবে না গেলেও বাংলাদেশ তার ভূখণ্ডের কিছু আয়তন হারাবে যেটা সমুদ্রের পানি প্লাবিত করবে, এটা কিছুদিন তুমুল হইচই হইল। এর কিছুদিন পর আরেক দল বিশেষজ্ঞ বলল মোটেই না, বরং যা বলা হচ্ছে তার উল্টা হবে, কি হবে বাংলাদেশ হচ্ছে একটা বদ্বীপ এবং বদ্বীপটা গঠিত হয়েছে, বদ্বীপটা গঠিত হয়ে যাচ্ছে আসলে আপনারা যদি খেয়াল করেন
এই যে পলিমাটি বয়ে নিয়ে আসছে হিমালয় পর্বত থেকে ধীরে ধীরে নদী বয়ে বয়ে চলে আসছে এবং ধীরে ধীরে আমাদের সমুদ্রে একটি মহীসোপান তৈরি হয়েছে এবং এই মহীসোপান ধীরে ধীরে আরো বিস্তৃত হচ্ছে এবং এই কারণে আমাদের বাংলাদেশের বদ্বীপ আরো বড় বিস্তৃত এবং আরো বড় হবে। মানে তাদের বক্তব্য হচ্ছে, একদল বলতেছে বাংলাদেশের ভূখণ্ডের আয়তন ছোট হয়ে আসবে এবং তাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের আয়তন বাড়বে। আমরা বস জাতি খুবই কনফিউজ, বাংলাদেশ ভূখণ্ড ছোট হবে পানিতে ডুবে নাকি নতুন পলিমাটি জেগে বাংলাদেশের ভূখণ্ড বাড়বে। ভূমিকম্প নিয়ে আপনি খুব ঠিক কথা বলছেন এবং আফটার শক যেটা বলতেছেন আপনি, আফটার শক এটা খুবই ইম্পর্টেন্ট। ভূমিকম্প একটা বড় ভূমিকম্প হওয়ার পর আরো ছোট ছোট কিছু ভূমিকম্প হয় যেগুলোকে বলে আফটার শক। এইটা নিয়েও দুই মত আছে। একটা মত বলে পরপর আফটার শক হওয়াটা বড় আর একটা ভূমিকম্পের পূর্বাভাস, একের পর এক যখন আফটার শক হতে থাকে তখন এটা ইঙ্গিত দেয় আরো একটা বড় ভূমিকম্প আসছে, অতএব আমাদের সাবধান থাকতে হবে। আরেক দল আবার বলে আফটার শক জিনিসটা ভালো, কারণ মাটির নিচে যে এনার্জিটা তৈরি হয় এই আফটার শকের মাধ্যমে সেই এনার্জি গুলো ধীরে ধীরে বের হয়ে আসে এবং নিঃশেষিত হয়। এই আফটার শকের ফলে ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে না। আমি এত এত বিশেষ আমি যেটা করছি পেপার আমাকে বলছি ভাই বাসায় পেপার দেওয়ার দরকার নেই, পেপার দিলে ওই যে মাঝখানে সাংবাদিক পাতা জেনে ভূমিকম্প লেখা হয় ওই পাতাটা বল ভাই তুমি নিজে রাখা বাকি জিনিসটা আমার। আমি সিরিয়াসলি আমার বাসায় পত্রিকা আছে।
আমার জীবনের প্রথম ভূমিকম্পের অভিজ্ঞতা হচ্ছে আমি আমার খেয়াল আছে ম্যাট্রিক পরীক্ষা দিতে যাব, ওই দিন জিওগ্রাফি পরীক্ষা ছিল এবং আমি ভূমিকম্প নিয়ে পড়াশোনা করতেছিলাম সকালবেলা, ওই দিন ভূমিকম্প হইল। ঠিক আছে, এটা আমার দারুণভাবে মনে আছে। এবং ভূমিকম্প মধ্যে বাংলাদেশে প্রচুর মজা আছে, যেমন ইতিমধ্যে একবার নিউজ ছাপা হয়েছিল বাংলাদেশে একবার ভূমিকম্প হয়েছে, তখন আমি কত এইট না নাইনে পড়ি অথবা ইন্টারমিডিয়েটে পড়ি আমার ঠিক খেয়াল নাই, ভূমিকম্প হয়েছে ভালো রকম ভূমিকম্প হয়েছে। আবহাওয়া অফিসে জানতে চাওয়া হয়েছে যে মানে ভূমিকম্পের উৎপত্তি স্থল কত আর একটা রিক্টার স্কেল একটা বার্তা কত। আবহাওয়া অফিস বিজ্ঞপ্তি পাঠাইছে পত্রিকা অফিসে যে ওই দিন শুক্রবার থাকার আমাদের অফিসের বন্ধ ছিল, তো আমরা ভূমিকম্প মাপতে পারি। এবং এটা আমার কাছে অত্যন্ত যৌক্তিক মনে হয়েছে যে শুক্রবার মানে ভূমিকম্প কবে না কবে হবে জন্য শুক্রবার অফিস খোলা রাখার কোনো দরকার আছে? এবারে কিন্তু আবহাওয়া অফিস ঠিক জানাতে পারে নাই, তবে আমাদের প্রযুক্তি তো অনেক আগায় গেছে। ওই আমেরিকান কিছু সাইট আছে যেখান থেকে আমরা সাথে সাথে আমরা মানে ভূমিকম্প হওয়ার সাথে সাথে এটার কেন্দ্রস্থল কোথায় এবং এটা মাত্রা কত বুঝতে পারি, এবং আবহাওয়া অফিস আমরা ওইখান থেকে কপি মেরে জাস্ট পাঠায় দেয় যে 7.7।
আপনাকে একটা কথা আমার বলার আছে, আপনি সেদিন বলতেছিলেন বস চিন্তা করে দেখেন জাপানে 6.5 মাত্রার ভূমিকম্প হইল তাতেই জাপানে একটা সুনামি ঘটে গেল, আল্লাহর কি অশেষ রহমত। বাংলাদেশে 7.9 ভূমিকম্প হইল বস, তারপরেও সেরকম কিছু হইল না, আল্লাহর অশেষ রহমত অবশ্যই আছে। না হলে এই ঢাকা শহর আমাদের চট্টগ্রামের অনেক শ্রোতা আছে সেই চট্টগ্রাম ও মহানগরী অপরিকল্পিতভাবে বেড়ে ওঠা একটা নগর, টিকে থাকার কোনো প্রশ্ন আসেনি। আল্লাহ বলেন, ঈশ্বর বলেন, অপরিসীম করুণা আছে এই শহরগুলোর উপর, শহরগুলো যেভাবে বেড়ে উঠেছে। কিন্তু বস বোঝার কিছু ভুল আছে, ভূমিকম্পের যে মাত্রাটা বলা হয় সেটা উচ্চ স্থলের।
এক্স্যাক্টলি, আমি ওই কথাটাই বলছিলাম যে আমরা
7.9 সেটা হচ্ছে যেখানে ভূমিকম্পটা হয়েছে সেখানে
সেখানে,
যেহেতু নেপালের পোখরায় প্রথমে ভূমিকম্পটা হয়েছিল এবং সেটার উৎপত্তি স্থল ছিল বাংলাদেশ থেকে প্রায় 800 কিলোমিটার দূরে। ভূমিকম্পটা অনেকটা তরঙ্গের মতো, গোল ওয়েভের মতো ছড়ায় যায় চারপাশে, তো ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে আপনি যত দূরে থাকবেন আপনার ভূমিকম্পের মাত্রা তত কমবে, যার ফলে 7.9 ভূমিকম্পটা আসলে বাংলাদেশে হয়নি, বাংলাদেশে সেটার মাত্রা ছিল 3.5
যদি আমরা এটা মাপতে পারিনি কারণ আমাদের মাপার মতো যন্ত্রপাতি নাই। তবে সোমবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিরিক, এটা বস
মিরিক তো না,
হ্যাঁ মিরিক,
সোমবারের ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মিরপুর।
না না,
আপনি ভুল করে শুনছেন, এবং আমি আপনাকে বলি আমার হাতে যে ইউএসজিএ বললাম, ইউনাইটেড স্টেটস জিওগ্রাফিক্যাল সার্ভে ইউএসজিএস
কি বলছে
তারা প্রতিবেদন বলতেছে
ইউএসজিএস এর এটা কি অ্যাব্রিভিয়েশন কি বস
পুরো অ্যাব্রিভিয়েশন আমি বলতে পারবো, ইউনাইটেড স্টেটস অফ জিওগ্রাফিক্যাল সার্ভে সামহাউ এরকম সেরকম সার্ভে, ওরা বলতেছে মিরিক না, এটা ভুল এসেছে, ওরা বলছে মিরপুর, মানুষ ভুল করে মিরিক, কারণ হচ্ছে মিরিক হচ্ছে নেপাল থেকে এই পাশে,
এই পাশে মানে বাংলাদেশের অনেক কাছাকাছি
এবং মিরপুর না না তত্ত্ব না, আমি আমার কাছে সার্ভেটা আছে, আমি আপনাকে বলি এটা মিরপুরে ছিল উৎপত্তি স্থল,
এবং তারা দেখে বের করছে। বস, আপনাকে আরেকটা কথা বলিতে বলার আগে, প্রদীপ যখন নিভে যায় তখন প্রদীপ দফা করে বেশি করে জ্বলে ওঠে, ঠিক আছে? আপনার বস প্রদীপ নিভে যাওয়ার সময় আসছে, তার কারণ বলছে বিশেষ একটা ভবন থেকে বিশেষভাবে তৈরি হওয়া কাপনির কারণে এই ভূমিকম্প। বস প্রদীপ নিভে যাওয়ার সময় এসেছে, আর কাপুনি তৈরি করবেন না প্লিজ।
এইটা নিয়েও একটা তত্ত্ব আছে, ধরেন প্রথমটা ছিল পোখরা, ঠিক আছে, তারপর যে এই তিন দিনের ভূমিকম্প হইল, এটাই মানে খুব কাকতালে ভাবে দেখা গেছে যে এটা কাঠমান্ডু নেপাল থেকে এটা বাংলাদেশ
বিল্ডিং আর নারায়ণ নার
বাংলাদেশের দিকে আসতেছে, মানে এটা কাকতালে ঘটনা, এটা এইদিকে আসবে, এখান থেকে আবার আরেক বাংলাদেশের বিজ্ঞানী, এটা সব বাংলাদেশের বিজ্ঞানী, সে আবার মেপে করছে যে দশ দিন পর ভূমিকম্পর কেন্দ্রস্থল আসলে মিপুর হবে। মানে ওনার কথা শুনে মনে হচ্ছে যে ভূমিকম্পর কেন্দ্রস্থল তো একটা গাড়ির মতো, ওইটা নেপাল থেকে যাত্রা শুরু করছে ঢাকার দিকে আসতেছে। তো ভয় পাওয়ার কিছু নেই, আমরা আসলে ভূমিকম্প থেকে বাঁচার উপায়গুলো নিয়ে আমরাও তোমাদের কাছে আইডিয়া চাই যে কি করা যায়, এবং তোমাদেরকে কিছু আইডিয়া দেব, তোমাদের অভিজ্ঞতাগুলো শুনবো। আমাদেরকে ফোন দাও 5815196 এই নম্বরে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতি আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিবেন্তা ছবি, এবং আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান। তবে রাজীব, ভূমিকম্প কিন্তু আমাদের চোখ অনেকখানি খুলে দিয়েছে, ভূমিকম্পতে প্রমাণিত হয়েছে কে কাকে কতটা, কে কাকে কতটা বেশি ভালোবাসে। ভূমিকম্পের এক মিনিটের মাথায় যে আপনাকে ফোন দেয়, বা ভূমিকম্প চলার সময় আপনি মানে আপনাকে যে ফোন দেয়, ভূমিকম্প চলতেছে তখন আপনাকে যে ফোন দিচ্ছে, সে হচ্ছে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে। একইভাবে ভূমিকম্প চলার সময় আপনি সবার আগে যাকে খবরটা জানান, আপনি আসলে মনে মনে তাকেই ভালোবাসেন। এখন রেডিওর সামনে রাজীব হাসান বলবেন, যখন ভূমিকম্প হচ্ছিল তখন রাজীবকে কে ফোন, যেহেতু আপনি টের পান
না? আমি আমি বাসে ছিলাম, এবং বাস তো গতিশীল জিনিস, এবং ওটাতে অলরেডি বাংলাদেশের ঢাকার বাসে
এমনি
এমনিতেই ভূমিকম্প হয়, রাস্তাঘাট তো আছে, এবং টায়ার মোটামুটি সেই 1967 সালে কেনার সময় যে টায়ারটা লাগানো হয়েছিল অলৌকিক ভাবে অক্ষয় কোম্পানির সেই টায়ার এখনো চলতেছে, এবং ঝাঁকির উপর দিয়েই থাকতে হয় পাবলিক বাস, যার ফলে ওই ভূমিকম্পের ঝাঁকি বাসে টের পাইনি। তো ভূমিকম্পের প্রথম খবর পাইলাম, আমাকে ফোন দিল আমার ভালোবাসার মানুষ একলাবতী, একলাবতী ফোন, আমি ফোন দিয়ে তাকে বলবো, ধরেই বলবো, ময়না পাখি জানো শোনা, সে দেখবে দেখে কাঁপতেছে, হোগো হোগো তুমি কোথায়, কি কেন কি হয়েছে, না তুমি আগে বলো তুমি কোথায়, মানে কি হয়েছে, তোমার কোনো প্রবলেম হয়েছে, কোনো সমস্যায় পড়ছো, বলো আমাকে, টিচাররা মারি দিচ্ছে, কান্দরে উদ্বোস করা হয়েছে, না তুমি আগে বলো তুমি কোথায়, বলো বলো বলো, আমরা আমি বাসে শোনা, কেন কি বলো, ভূমিকম্প হচ্ছে ভূমিকম্প, আমি তাই নাকি ভূমিকম্প ঠিক পাইনি, মানে আমাকে দিয়ে বাসের লোক প্রথম জানলো যে এটা ভূমিকম্প হচ্ছে, এবং তখন একটু পরপর বিভিন্ন জনের ফোনে ফোন আসতে শুরু করলো, বা কেউ কেউ ফোন দিয়ে খোঁজ নেওয়া শুরু করলো।
আমি যখন ভূমিকম্প হয় একদম ভূমিকম্প চলাকালীন সময়
দাঁড়ান কথা শেষ হয় নাকি, আমি অধীর আগ্রহে অপেক্ষা করলাম কখন আমার বউ ফোন দিল, বউ ফোন দিল ভূমিকম্প শেষ হওয়ার এক ঘন্টা পরে, বস আমি তখন অফিসে, হ্যালো শুনছো, এটা তুমি ভূমিকম্প হয়েছে নাকি, শুনছো টের পাইছো, না টের টের পাই নাই, ভালো আসছো, বউ তো নাই তোমাকে শেষ লেগেছো, তা বলছে শোনো আমি খোঁজ নিয়ে দেখলাম আজকে বাসায় বাজার নাই, তাই মনে করে বাজার টাজার নিয়ে আসো, বাজার না নিশ্চয় খাইতে পারবো না, বাজার নিয়ে আসো, ভূমিকম্প তার কাছে কোনো ম্যাটার না, বস
বস। তারপরে একলাবতীর কে অশেষ শ্রদ্ধা এবং সম্মান, এবং একলাবতীকে আমার দেওয়া উচিত, আমি ভূমিকম্প হচ্ছে ঢাকায়, আমি জর্জিয়ারে ফোন দিয়েছি, ঠিক আছে, তুমি কোথায়, আমি সিঁড়ি দিয়ে নামতেছি, কাজ জর্জিয়ার কার সাথে নামতেছি, আমি অদ্ভুত কথা, কার সাথে নামতেছি, তোমার সাথে কে, মেয়ের গলা শোনা যায়, মেয়েদের গলা শোনা যাচ্ছে কেন, আমি অদ্ভুত কথা, আমার সাথে
অনেক মেয়ে আছে,
মিতু আছে,
মানে অনেক মেয়ে,
হ্যাঁ মিতু আছে, আমার দুই মেয়ে আছে, ও আচ্ছা, চার জানিস তো মোবাইলে, অদ্ভুত ব্যাপার, মানে অদ্ভুত বলে কি,
না বস এইটা আমি আপনাকে বলি, এটা বউ বা প্রেমিকাকে দোষ দেওয়ার কোনো কারণ নাই, তাদের কনসার্নটা কি,
তারপর আমি আটটা নিচে নেমে কথা বলতেছি, এবং আমাকে মানে আমি খুবই কারণ হাঁপাচ্ছি, কারণ আশেপাশে প্রচুর মানুষ তারপর বলতেছে যে আর কেউ ফোন দিছিল তোমাকে ভূমিকম্পে, তুমি কাউকে ফোন দিছিলাম? ঠিক আছে, কার কার সাথে কথা হইলো? মানে সে ফোন ছাড়বে না, কারণ আমার হচ্ছে কি আমার ছোট ভাইয়ের বউ আছে, তাকে আমার ফোন দিতে হবে না? আমি বলছি আমাকে ফোন দিয়ে আরো কাটে যা, কাকে ফোন দিবা, কার কাছ থেকে খবর নিল? অদ্ভুত। এবং তার প্রথম কনসার্ন হচ্ছে তুমি মোবাইলে চার্জ নিচ্ছ কিনা।
না, আমাদের বউ এবং প্রেমিকা দুজনকে আমাদের দোষ দেওয়া ঠিক না, কারণ বউয়ের প্রধান কনসার্ন হচ্ছে আমাকে তো বেঁচে থাকতে হবে, খেতে হবে। ভূমিকম্প আসলে আসবে, গেলে যাবে, ভূমিকম্প আসার মতো আসবে, যাওয়ার মতো যাবে। যে আসার তাকেই আপনি খাইতে পারবেন না, যে যাওয়ার তাকেও আপনি আটকায় রাখতে পারবেন না, কিন্তু খাইতে তো হবে, জীবন তো চালাইতে হবে। আবার আপনার কনসার্ন, আপনার প্রেমিকার কনসার্ন কি? তার সঙ্গে আপনাকে যোগাযোগ রাখতে হবে, নিয়মিত কথা বলতে হবে। যার ফলে আমার বউয়ের প্রধান কনসার্ন হচ্ছে বাজার, আপনার প্রেমিকার প্রধান কনসার্ন হচ্ছে চার্জার। মিল আছে না? বাজার, চার্জার, মিল আছে?
এত ভালোবাসা লইয়া আমরা কি করিব? আমি কল দিলাম, আমাকে কিন্তু কেউ বস ভূমিকম্প বলাকে কেউ কল দেয় না, আপনি কোথায়, কি করছেন, ভালো আছেন তো, কেউ কল দেয় না আমাদেরকে। কল দাও 5815192 6 এই নম্বরে। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। আমরা কি খবর শুনবো এখন? না, হ্যাঁ, আমরা এখন খবর শুনবো। খবরটা শোনা খুবই
খুবই জরুরি, কারণ ভূমিকম্প কখন আসে কখন যায় একদম আসিবেন তো ছবির মতো। ওস্তাদ, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি, কিন্তু আপনি ওই জায়গায় দাঁড়ায় থাকেন।
রাজীব হাসান আমাদের হাসার কারণ হচ্ছে যে আমরা, রাজীব অনেকক্ষণ ধরে আমাদের এই স্টুডিওতে একটা, মানে যেহেতু রেডিও স্টেশন, কাজে এখানে তো অবশ্যই একটা টেলিভিশন সেট থাকবে স্টুডিওতে, আমরা একটা টেলিভিশন সেট আমাদের ওয়ালের সাথে লাগানো আছে। তো রাজীব অনেকক্ষণ ধরে রিমোট টিপতেছে চ্যানেল চেঞ্জ করার জন্য, কারণ রাজীব হচ্ছে যেহেতু এটা একটা রেডিও স্টেশন এবং এখানে একটা টেলিভিশন আছে এবং সেই টেলিভিশনে সবসময় নিউজ চ্যানেল চলে। তো এই শোটা যখন করি তখন রাজীব হচ্ছে এখান থেকে চলে যায়, হচ্ছে চ্যানেল সার্ভ করে চলে যায় ফ্যাশন চ্যানেলে, এফটিভিতে চলে যায় বা এমটিভিতে চলে যায়। আর মেটে দেখলে আর কেউ একটু উৎসাহ পায় শো করার জন্য। তো রাজীব অনেকক্ষণ ধরে রিমোট টিপতেছে কিন্তু চ্যানেল চেঞ্জ হচ্ছে না। এরপর সে রিমোটের ব্যাটারি খুলে ব্যাটারি ঝাঁকাচ্ছে, ঠিক আছে, তারপর চ্যানেল চেঞ্জ হচ্ছে না। এবং রাজীব তখন মানে খুব এবিসি কে গালিগালাজ করতেছে যে একটা রিমোট ঠিক মতো কাজ করে না এখানে। ঝামেলা হচ্ছে রাজীব রিমোটের ভুল বাটন, মানে যে বাটন দিয়ে সাধারণত ভলিউম বাড়ানো কমানো হয় আর চ্যানেলের বাটন মনে করো ওইটা টিপতেছিল। পরে আমি হাতে নিয়ে রাজীবকে এফটিভি দিয়েছে এবং রাজীব এখন গিয়ারে আছে, দারুণ গিয়ারে আছে। বাস আমরা ভূমিকম্প নিয়ে আলোচনা করতেছিলাম। ভূমিকম্প
বাস হয় কি, আমার টিপা টিভির অভ্যাস নেই, মানে রিমোট আর কি, ছোট থেকেই আদরে মানুষ,
কেউ টিপে দেয় সবসময়, মানে রিমোট আর কি, রিমোট, রাইট। যাই হোক, আমরা যেটা মানে
মেয়েদের সবচেয়ে স্পর্শকাতর জায়গা কোনটা বলেন?
মাথা,
চোখ,
কেন?
এটা একটা মেয়ে স্ট্যাটাস দিচ্ছে, সে লিখছে পুরুষদের ধারণা মেয়েদের স্পর্শকাতর জায়গা অমুক, মেয়েদের স্পর্শকাতর জায়গা তমুক, এইটা সেটা। কিন্তু বোকা পুরুষরা জানে না মেয়েদের সবচেয়ে স্পর্শকাতর জায়গা তার চোখ। সে চোখটাকে যে ছুঁয়ে দিতে পারে তার ছবি মেয়েটার মনে সবচেয়ে স্থায়ী হবে গেঁথে রাখ।
চোখ ছুঁয়ে দেওয়ার উপায় কি? হাত দিয়ে ছুঁয়ে দেওয়া?
এইবার হাত বাড়িয়ে ছুঁই না, তোকে মন বাড়িয়ে ছুঁই।
একে আমি দুই তিন করি না, দুই রে করি, এক রে করি দুই, এই তো।
হাত বাড়িয়ে ছুঁই না, তোকে মন বাড়িয়ে ছুঁই। হাত সবসময় হাত বাড়িয়ে ছুঁতে হবে এমন কোনো কথা নাই বল।
তাহলে কি বাড়াইছি?
মন দিয়েও ছোঁয়া যায়।
আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সময় তোমরা, আমার এটা মনে হয় যে এই যে ভূমিকম্পের সময় কেউ যদি একটা মেয়েকে আমি ধরেন আই লাভ ইউ বলতে চাই, ঠিক আছে, এবং তাকে কোনোভাবে বুঝাতে পারছি না যে আমি তাকে কতটা ভালোবাসি, ভূমিকম্প তার জন্য একটা বড় মৌকা, সুযোগ। ভূমিকম্পের সময় যদি সেই মেয়েকে ফোন দিয়ে কেঁদে দেয়, এই তুমি কোথায়, কোথায় তুমি, ভূমিকম্প হচ্ছে, তুমি ভালো আছো তো, এইটা ওই মেয়েকে একদম ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট
না। আরো আরো অনেক অ্যাডভান্টেজ আছে ভূমিকম্পের, আমরা শুধু খারাপ দিকটাই দিই, অনেক ভালো অ্যাডভান্টেজ আছে। যেমন জানেন আপনি নতুন নতুন প্রেম করছেন, নতুন নতুন প্রেমে যেটা হয় একটা লজ্জা থাকে, একটা দ্বিধা থাকে, সংশয় থাকে, সংকোচ থাকে,
কিন্তু হাতটা তো ধরতে ইচ্ছা করে, মেয়েটারও ইচ্ছা করে, ছেলেটারও ইচ্ছা করে, একটু জড়িয়ে ধরতে ইচ্ছা করে আলতো ভাবে, মেয়েটারও ইচ্ছা করে, ছেলেটারও ইচ্ছা করে, কিন্তু বলা হয়ে ওঠে না।
এখন
কিন্তু ধরেন আপনি আর আপনার প্রেমিকা পাশাপাশি বসে আছেন, এমন সময় যদি ভূমিকম্প হয় কি হবে?
আপনার প্রেমিকা আপনাকে জড়া ধরবে।
ভূমিকম্পের অনেক ভালো দিক আছে, অতএব সামনে ওই যে আপনি কি বললেন আফটার শক, একশোটা আফটার শক, এটা ইটস এ গুড নিউজ তাদের জন্য যারা নতুন নতুন প্রেম করছো। আফটার শক আরো মোটামুটি 50-60টা হবে, তোমরা প্রস্তুত থাকবা এবং চেষ্টা করবা যেন টাইমিংটা ঠিক মতো হয় আর কি।
আমরা একটা ফোন নিব। হ্যালো, কে বলছিলেন?
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম,
আমার নাম ইবনে সিনা।
ইবনে সিনা, হ্যাঁ ইবনে সিনা, তুমি বলো তো যে ভূমিকম্প সময় তুমি কি করতেছিল?
আমি ভূমিকম্পের সময় প্রথম দুদিন ঘুমাইছিলাম, পরের সময় বাসায় ছিলাম, একটু ফিল হয়েছে।
আচ্ছা, একটু ফিল হয়েছে, তাহলে চিৎকার দিয়ে দৌড় মারছিল না কি করছিল?
না, দৌড় মারি নাই, ইনফ্যাক্ট সবাই দেখছি আর কি, যে আসলে সবাই কি করতেছে।
আচ্ছা, ভেরি গুড,
জানলা দিয়ে
দেখছো যে অন্যরা কি করতেছে, খুবই ভালো লাগলো। তোমার মতো সাহসী ছেলে আমাদের দরকার। এবং রাজীব, আমার ভূমিকম্প আমার একটা দারুণ উপকার হয়েছে, সেটা হচ্ছে যে ভূমিকম্পর পর আমি তো ধরেন উসাইন বোল্টের গতিতে আটতলা থেকে নিচে নামছি 3 দিন, এবং ভূমিকম্প শেষ হওয়ার পর আমি আর লিফট বেয়ে আটতলা ওঠার সাহস পাইনি, হেঁটে উঠে উঠছি, তাতে করে আমার ওজন 3 দিনে 6 কেজি কমছে। এটা একটা ব্যাপক জিনিস।
এবং আপনার চোখের নিচেও কালি দেখা যাচ্ছে রই ভাই, মানে আপনার চোখের নিচে এমনিতেই কালি থাকে, এখন আরো বেশি করে কালি দেখা যাচ্ছে। এটার কারণ আমাদের শ্রোতাদের একটু বলতে হবে, কারণ হচ্ছে রবি ভাই খুব সম্প্রতি 70 লাখ টাকা ব্যয় করে, 70 লাখ টাকা নট এ ম্যাটার অফ জোক, অনেক টাকা, অনেক টাকা, আমি 70 টাকাই একসঙ্গে কখনো দেখিনি, সেখানে 70 লাখ টাকা দিয়ে রবি ভাই খুব সম্প্রতি একটা ফ্ল্যাট কিনেছেন, যে ফ্ল্যাটের গল্প তিনি বলেন আটতলায়, মিরপুরের সবচেয়ে বিলাসবহুল ফ্ল্যাটটি তার, তিনি সম্প্রতি কিনেছেন, সেটা 70 লাখ টাকা, খুব কম দামে পেয়েছেন, বয়স পার স্কোয়ার ফিট খুবই কম পড়ছে। প্রবলেমটা হইল মাত্র তিনি নতুন ফ্ল্যাটে উঠছেন, এবং এটা মাত্র কয় মাসের পর, 3 মাস মনে হয় না, 3 মাস ফ্ল্যাটে উঠছেন, সেখানে তার 70 লাখ টাকা ইনভেস্টমেন্ট আছে। আপনি আসিবেন্দা ছবির জায়গায় নিজেকে কল্পনা করুন, যিনি 70 লাখ টাকা খরচ করে সদ্যই একটি ফ্ল্যাট কিনেছেন এবং নিয়মিত ভূমিকম্পে তার বিল্ডিং কাঁপছে। বিল্ডিং কাঁপছে মানে তার হৃদয় কাঁপছে, তার হার্ট কাঁপছে, কারণ বিল্ডিং ধসে যাওয়া মানে তার 70 লাখ টাকা
ধসে যাওয়া।
রাজীব, এই কারণে আসিবেন্দা ছবি যেটা করে সারা রাত ঘুমায় না, আসিবেন্দা ছবির টর্চ লাইট কিনে রাতের অন্ধকারে দেয়ালের এই কর্নারে টর্চ ফেলে দেখো কোথাও কোনো ফাটল ধরলো কিনা, ওই কর্নারে টর্চ মেরে দেখে কোথাও কোনো ফাটল ধরলো কিনা, ফাটল আতঙ্কে আসিবেন্দা ছবি আক্রান্ত। আসিবেন্দা ছবির জন্য আসুন আমরা প্রার্থনা করি, আসিবেন্দা ছবির জন্য যেন আর ভূমিকম্প না হয়, লোকটা ঘুমাতে পারছে না।
থ্যাংক ইউ রাজীব, নিজের গল্পটা আমার উপর চাপাই দেওয়ার জন্য। আমার খুবই খারাপ লাগতেছে রাজীবের জন্য, যে রাজীব 70 লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনছে এবং সেটা
70 টাকা জীবনে একসাথে চোখে দেখে,
এবং সেটা হচ্ছে পুরোটাই লোন করে, ব্যাংক থেকে লোন করে সে ফ্ল্যাটটা কিনছে, মোহাম্মদপুরে কিনছে, এবং কেনার পর যেটা হয়েছে জাস্ট 3 মাস হলো উঠছে, এবং 3 মাসে 3টা ভূমিকম্প পরপর 3 দিন হয়ে গেছে। এবার ঢাকার ফ্ল্যাট গুলো যে অবস্থা, সেটা হচ্ছে ফ্ল্যাট যতই শক্তিশালী হোক, ঝামেলাটা কি ঝামেলা হচ্ছে যে, এবং যত অস্বল্প মাত্রার ভূমিকম্প হোক, এটা যদি রেগুলার হতে থাকে, ওই ফ্ল্যাট অলরেডি আমি যেখানে থাকি, আপনি ঠিক কথা বলছেন, আমি ভাড়া থাকি এবং
ভাড়া থাকি,
হ্যাঁ, এবং সেখানে আসলে এটা মিরপুরের মানে বেশ নাম করা, মানে বেশ বড় সড়ো,
খুবই কম দামে পেয়েছেন।
আচ্ছা ঠিক আছে,
1.5 কোটির উপরে এটার দাম।
রাজীবের ঝামেলা, রাজীবের ফ্ল্যাটে পাতল ধরছে রাজীব, বসে বসে টর্চ লাইট জ্বালায় সে ফাটল পরীক্ষা করে। কালকে রাত্রে রাজীব আবার ফোন দিছে, সেটা হচ্ছে যে বস আমি গেছি, কি বেশ বড় ফাটল তার ফ্ল্যাটে। পরে আমি রাজীব এখন মানে কষ্ট কখন লাগে, খুব কষ্টের কিছু গল্প আছে, যেমন আমার এক বন্ধু ব্যাংক থেকে লোন নিয়ে মোটর সাইকেল কিনল, কেনার পর দিনই বাইকটা চুরি হয়ে গেল, সে আজও সেই ব্যাংকের কিস্তি দিয়ে যাচ্ছে, তার কষ্ট কেউ বুঝবে না, সে একটা অদৃশ্য মোটর সাইকেলের জন্য প্রতি মাসে টাকা দিয়ে যাচ্ছে, বাইকটা চুরি হয়ে গেছে। এবং রাজীবেরও একই অবস্থা, তা আমি রাজীবের সেই গল্পটা বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম কালকে, যে রাজীব
ফাটল তো ফাটল, ভূমিকম্প হইলে তো এই চেয়ে বড় ক্ষতি আপনার হইতে পারতাম। তো যাই হোক, রাজীবের কষ্ট যে তাকে প্রতি মাসে কিস্তির টাকা দিতে হচ্ছে, আবার একই সাথে কিস্তির টাকা গুনতে হচ্ছে, একই সাথে তাকে ফাটলের সংখ্যাও গুনতে হচ্ছে। তবে আজকে একটা ডেভেলপমেন্ট বললো যে রাজীব গতকাল রাত্রে যেটা যে ফাটলটা দেখে ভয় পাইছিল, একটা মোটা ফাটল, ওটা আসলে টিকটিকে দিয়েছিল, গুছিল। তো ওইটা রাজীব আর কি গর্ত মনে করে বা ফাটল মনে করে, সে যাক বেশ কয়েকটা ফাটল এসেছে। তোমরা সবাই রাজীবের জন্য দোয়া করো। তবে ভূমিকম্পে আমার অনেকগুলো উপকার হয়েছে। এক নম্বর উপকার হচ্ছে, আমার বউ তো মহা বিশেষজ্ঞ টাইপের মানুষ, সে আমাকে বললো যে শোনো, ভূমিকম্প হইলে তোমার মতো এরকম যে মা গো বলে চিৎকার দিয়ে, আমি আমি সবসময় বিপদের সময় মানুষ মাথা ঠান্ডা রাখে। আপনাকেও দেখছি, আপনি যখন অ্যাক্সিডেন্ট করছেন আপনি খুব মাথা ঠান্ডা রাখছেন, ঘাবড়ে গেছিলাম আমি। আমি সবসময় বিপদের সময় মাথা গরম করে ফেলি। ঢাকা ইউনিভার্সিটিতে শামসুনার হলের গন্ডগোল যখন হইলো, মেয়েদের হলে যখন পুলিশ ঢুকে গেল, তখন তো ছাত্র আন্দোলন গড়ে উঠলো, এবং ওই প্রথম আমার কোনো ছাত্র আন্দোলন কিংবা ছাত্র রাজনীতিতে যোগ দেয়া। তখন আমি একটা ঝামেলায় পড়তাম। কি ঝামেলা জানেন? পুলিশ ধাওয়া দিচ্ছে, তখন আমার মাথা ই হয়ে যেত, আউট হয়ে যেত। পুলিশ আচমকা ধাওয়া, রাবার বুলেট এবং টিয়ার গ্যাস ছুটত, এবং আমার মাথা যখন খারাপ হয়ে যায় তখন আমি দিকভ্রান্ত হয়ে যাই। প্রত্যেকবার আমি মাইক এসেছি, জাস্ট সিম্পল একটা কারণ, পুলিশ ধাওয়া দিছে
আপনার দৌড়ানোর কথা
উল্টা দিকে, আমি আমার মাথা কাজ করে না, আমি নিজে দৌড়ায় পুলিশের কাছে গিয়ে একদম বুকে বুক লাগা বাড়ি খাইছে, এবং পুলিশ আমাকে মাইল লাগে। যেখানে পুলিশ পোলাপানদের ধাওয়া করে করে ধৈর্য মারতেছে, ঠিক আছে, অসংখ্য পোলাপান, পুলিশ হয়তো সব মিলায় কয়েক হাজার পুলিশ আছে, পুলিশ ধাওয়া করে করে পোলাপান গুলোরে ধরতেছে, আর আমি পুলিশের ধাওয়া খাই, আমি ঘুরে ঘুরে একদম পুলিশের সামনে গিয়ে পড়তেছি এবং দিক ভুল করে পুলিশের দিকে চলে যাচ্ছি। ভূমিকম্প হইলে প্রধান যে সমস্যা, আমি কখনো দরজা খুঁজে পাই না, যেমন কোন দিক দিয়ে বাসা, কোন দিক দিয়ে বের হবো। আমি একবার বাথরুমে যাওয়ার চেষ্টা করি, একবার ই করি চিৎকার করতে, তো আমার বউ আমাকে দারুণ ট্রেনিং দেওয়ার চেষ্টা করতেছে। তার মধ্যে সে কোথা থেকে শুনে আসছে যে ভূমিকম্পের সতর্কতা হচ্ছে যে একটা ব্যাগ রাখতে হবে, যে ব্যাগটা দরজার কাছে থাকবে, ওই ব্যাগে কিছু দরকারি জিনিসপত্র থাকবে। কিছু দরকারি জিনিসপত্র মানে কি, 2 লিটারের একটা পানি, ফার্স্ট এড কিট, কিছু টাকা পয়সা, কিছু শুকনো খাবার, একটা টর্চ লাইট, একটা রেডিও। এইটা এই ব্যাগটা আমি একটু গুছায় আমাদের দরজার কাছে রেখে দিচ্ছে যে ভূমিকম্প হলে ব্যাগটা নিয়ে যেন আমি দৌড় মারি। এখন ভূমিকম্প এসেছে, আমি তো ওই ব্যাগ নিয়ে দৌড় মারছি, এবং ব্যাগটা যখন সে কাঁধে নিচ্ছে, তখন তো সে প্রথম উত্তেজনা টের পায়নি। নিচে নামার পর মনে হচ্ছে খুব সামান্য, মানে ও সাথে একটা ই ছিল, ছোট্ট একটা কম্বল ছিল, যে বিল্ডিং মায়ে ভেঙে পড়ে যাতে মানে কম্বলটা কাজে লাগে। সে ব্যাগটা কাঁধে নিয়ে মিতু আটতাল থেকে দৌড়ায় নামছে, এবং ব্যাগটা কাঁধে নিয়ে আবার সে আটতলা বেয়ে উঠছে। ওঠার পর তার কাছে হঠাৎ করে মনে হয়েছে যে ব্যাগ ভারী কেন, ওজনটা একটু বেশি, ওজনটা বেশি মনে হচ্ছে। ব্যাগ খোলার পর পানি রাখা, কিছু ওষুধ পাতি রাখা, এগুলো মিতুর কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। আলমারি চাবি রাখা, এগুলো মিতুর কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। আমার কাছে ইম্পর্টেন্ট কি মনে হয়েছে, আমাদের জর্জিয়া একটা সানগ্লাস দিচ্ছে, আমি ওইটা ব্যাগের মধ্যে ঢুকাইছি। একটা আমার মাথা চুল যে বললেন কোকরানো, এই চুল যাতে সোজা থাকে জন্য একটা তেল পাঠাইছে, আমি ওই তেলটা ব্যাগের মধ্যে ঢুকাইছি। মোবাইলের চার্জার 2টা ঢুকাইছি, ল্যাপটপের চার্জার, ল্যাপটপ ঢুকাইছি, কিউবির মডেম ঢুকাইছি, কারণ এগুলি এগুলি আমার বেসিক জায়গা, মানে এই এগুলি ছাড়া আমি অচল, কারণ ল্যাপটপ না থাকলে আমি ফেসবুক চালাবো কিভাবে, ইন্টারনেটও তো লাগবে, যেন আমি মডেম টডেম সহ ঢুকাইছি, ঠিক আছে। আরেকটা প্যাসিফিক ব্যাপার হচ্ছে, যেটা মৃত্যু কোনোভাবে আমি সবকিছু মানাইতে হচ্ছে, আমি দেখো মৃত্যু তেলটা তো লাগবে, হ্যাঁ ভূমিকম্প তেল এটা তুমিও দিতে পারবো, আমি দিলাম। সানগ্লাসটা কেন লাগবে, সানগ্লাসটা লাগবে হচ্ছে যে বিল্ডিং টিল্ডিং ভেঙে পড়লে প্রচুর ধুলাবালি উঠবে, এই জন্য সানগ্লাস লাগবে, ঠিক আছে। এটা আমার সানগ্লাস ছাড়া আমি চলতে পারি না। হ্যাঁ, মোবাইলের চার্জার কি অন্যায়টা করছি, মোবাইল হাতে থাকলে চার্জ দিতে পারলে এটা কাজে দেবে। ল্যাপটপ দিয়ে ধরো আমি তোমার গর্তের মধ্যে পড়লে ওইখান থেকে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওইখানে দরকার হলে ফায়ার ব্রিগেডটা আমি ওইখান থেকে মেইল করতে পারবো। মৃত্যু সব শুনে বললো, তুমি 5টার টাইম কি মনে করে নিছো, জর্জি আমাকে টাই দিছিলাম, যাইও এইটার এইটার ব্যাখ্যা কি? আসলে সব ব্যাখ্যা, মানে সব ব্যাখ্যা তো আসলে
বলে বোঝানো সম্ভব না।
একজন আমাদের খুব ভালো কমেন্ট করছে, উইনি মার্মা, তিনি আমাদের জানিয়েছেন, লাকিলি যতবার ভূমিকম্প হয়েছে ততবারই আমি বাথরুমে ছিলাম।
এইটা একটা মজার বিষয়, সেটা হচ্ছে যে মার্ফি ল অনুযায়ী কারো কারো ক্ষেত্রে মার্ফি ল দারুণভাবে কাজ করে। আমি ফেসবুকে স্ট্যাটাস বললাম, আমাদের এক বড় আপু লিখছেন যে তিন দিন ভূমিকম্প হয়েছে, তিন দিনই তিনি বাথরুমে ছিলেন এবং এমন অবস্থায় ছিলেন যে তিনি তার পক্ষে মানে পুরো বাথরুমে বসে ভূমিকম্প উপভোগ করা ছাড়া তার পক্ষে আর কোনো উপায় ছিল না। এরপর আজকে উনি সারাদিন উনি ওই স্ট্যাটাসটাই দিচ্ছেন, আজকে উনি সারাদিন বাথরুমে যান না, যে কখন মানে ওনার ধারণা উনি বাথরুমে গেলে ভূমিকম্প শুরু হয়। ঠিক আছে, এবং এটা বেশ খুব ইন্টারেস্টিং। এবং আমার মা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং, তিন দিন ভূমিকম্প হইল উনি তিনবারই আমার সঙ্গে দৌড় মারছেন, কিন্তু প্রতিবার তার মনে হয়েছে কিছু একটা, যেমন প্রথম দিনই চারতলা পর্যন্ত নেবে, ওমা মুরগি তো চুলায় বলে সে দৌড়ে আসে। দ্বিতীয় দিন মনে হয়েছে যে ওমা টিভি টন করে আসছে, টিভি সো ওয়াট, তাতে কি হয়েছে? তো আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হবে, বিরতি থেকে ফিরে আসছি, কারণ আমাদের যে মেয়র ইলেকশন হচ্ছে ওটা
মেয়র ইলেকশন প্রধান কারণ না, বাথরুম শব্দটা শুনলেই কারো কারো ক্ষেত্রে সাইকোলজিক্যালি একটা প্রেশার তৈরি হয়,
ওই প্রেশারের কারণে আমাকে বাথরুমে যেতে হচ্ছে। কথা বলছে ফিফা, তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিমেন্টস টুবি,
তোমাদের সঙ্গে রয়েছে আমি রাজীব হাসান। এবং গত সপ্তাহে আপনি যখন বস বাথরুমে গেছিলেন তাৎকালিকভাবে, গত সপ্তাহে না গত মঙ্গলবারে যখন আমাদের শোটা হচ্ছিল, আজকে মঙ্গলবারে যখন শো হচ্ছিল তখন বার্সেলোনা খেলা ছিল চ্যাম্পিয়ন্স লিগে, আপনি যখন বাথরুমে গিয়েছিলেন সঙ্গে সঙ্গে বার্সেলোনা গোল দিয়ে বসেছে। এবং আজকেও রবি ভাই, কি আশ্চর্যের বিষয় রবি ভাই, আপনি বাথরুমে গেলেন এবং বার্সেলোনা গোল করে বসলো, আপনি বস। প্লিজ রবি ভাই, বার্সেলোনা সমর্থক বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি সমর্থক, তাদের দিকে তাকিয়ে হলো ঘন ঘন বাথরুমে যাবেন, বিশেষ করে বার্সেলোনা যখন খেলা।
আচ্ছা, আমি বার্সেলোনার জন্য বাথরুমে থাকতাম, কোনো আপত্তি নাই। সমস্যা হচ্ছে যে আমাদের যেমন বার্সেলোনা সাপোর্টার আছে, আবার রিয়েল মাদ্রিদের সাপোর্টার আছে,
এটা রিয়েলের সঙ্গে খেলা হচ্ছে না, এটা গেটাফের সঙ্গে,
গেটাফের সঙ্গে খেলা হচ্ছে, তো গেটাফের সাপোর্টার আছে। এই জন্য ধরেন আমি মানে সিরিয়াসলি বলতেছি, ক্রিকেট খেলা নিয়ে আমি কখনো ক্রিকেট খেলা দেখি না, কারণ আমি খেলা দেখলে বাংলাদেশ দল খারাপ করে, এই জন্য আমি কখনো ক্রিকেট খেলা দেখি না। আমি যখন একটা সময় ছিল আমি গ্যালারিতে বসে ক্রিকেট খেলা দেখতাম ও ফান করার জন্য দেখতাম,
সেটাই না ডেফিনেটলি, যে লোক বাংলাদেশ জিতলে মানুষ পাঠায় পাকিস্তানকে 3-0 গোলে হারানোয় আপনাকে অভিনন্দন।
হ্যাঁ, ক্রিকেট ভালো বুঝি না, যাই হোক, একবার হয়েছে আমি স্টেডিয়ামে গেছি এরকম, তো আমি নলস শিমু টিমু জুয়েল মুখাটুস আমরা সব বসে রয়েছি এবং বাংলাদেশ খুবই খারাপ চলতেছে, খুবই খারাপ চলতেছে। তো আমি এক পর্যায়ে বিরক্ত হয়ে আসলে সিগারেট খাওয়ার জন্য আমি উঠছি, উঠে বাথরুমে ঢুকছি
সিগারেট খাওয়ার জন্য না, এটা খুবই স্বাভাবিক, বাথরুম করার প্রক্রিয়াটা অজুহাতে না পড়ে না।
আমি জাস্ট যখন টয়লেটে ঢুকছি তখন বাংলাদেশ 6 মাস। আচ্ছা, ঠিক আছে, আমি বাথরুমে বসে ব্যাপক উল্লাস শুনতেছি, আমি দৌড়ায় দৌড়াই বেরিয়ে আসার পর আবার বাংলাদেশ আউট হচ্ছে, অমুক হচ্ছে, উইকেট পড়ে যাচ্ছে, আবার আমি উঠে বাথরুমে গেছি আরেকটা 6 মাস। আবার আমি দৌড় যখন মারবো, ঠিক আছে, দৌড় মেরে আবার গ্যালারিতে, আবার একদম বাংলাদেশ পড়তে পড়তে 8 উইকেট পড়ে গেছে, একটু পরেই ম্যাচ শেষ হয়ে যাবে। আমি আবার শেষবারের মতো বাথরুম প্লাস মানে ওইটা একটা সিগারেটের ব্রেক ছিল, আমি আবার উঠে বাথরুমে গেছি আবার 6 মাস। আমি বাথরুমে ঢুকার সাথে সাথে দেখি হয়েছে, এইবার আমি খুলে বেরোতে গিয়ে দেখি বেরো যাচ্ছে বাইরে, দেখি শিমু নওরো যেটা দাঁড়ায় দিয়েছে সেটা বাইরে থেকে দরজা লক করেছে, মধ্যে কথা মামা তুই বেরোস না, বাংলাদেশে একটু খেলতে দেব। এবং সিরিয়াসলি আমরা একসঙ্গে 3টা ম্যাচের টিকিট করছিলাম, ওই ঘটনার পর বাকি 2টা ম্যাচ আমাকে জাস্ট বুলায় বেলায় পোলাপন বাথরুমে বাথরুম আটকে রাখতো, এবং এর পরের 2টা ম্যাচে বাংলাদেশ আসলে
না, এই গল্প আমি গত এপিসোডেই বলেছি,
এবং আমি এই জন্য এখন ক্রিকেট যেদিন খেলা বাংলাদেশে যেদিন খেলা থাকে ওই দিন ওইটা নিয়ে কোনো স্ট্যাটাস, কারণ কুফার ব্যাপারটা আসলে কিন্তু কাজে দেয়, আমি স্ট্যাটাস দিই না এবং আমি খেলা দেখি না, এবং আমি যখনই খেলা দেখি না তখনই বাংলাদেশ ভালো করে, আমি যেটা খুব আগ্রহ নিয়ে দেখতে বসি এবং প্ল্যান করি যে বাংলাদেশ জেতার পর আজকে আমি আমার ওই জাতীয় পতাকা আলা টি শার্টটা পরে আমি টিএসসি গিয়ে হইচই করবো, ওই দিন বাংলাদেশ অবস্থা খুবই খারাপ হয়ে
যায়। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন আমি এটা গত সপ্তাহে বলেছি, যারা মিস করে গেছে তাদের জন্য আবারও বলছি, অনেকে বলে যে
আমাদের দেশকে পাল্টে দিয়েছে তামিম ইকবাল, আমাদের দেশকে পাল্টে দিয়েছে মাহমুদুল্লাহ, আমাদের দেশকে পাল্টে দিয়েছে আমাদের তিন নির্বাচক হাবিবুল বাশার, ফারুক ভাই এবং নান্নু ভাই। অনেকে বলে আমাদের দেশকে পাল্টে দিয়েছে আমাদের নতুন কোচ হাতুরি সিং এর, অনেকে বলে আমাদের দেশের এই ক্রিকেটীয় সাফল্যের কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু না হে ক্রিকেট প্রেমী জনতা, না, সত্যিকারের নায়কের নাম সব সময় আসে না। কিছু কিছু নায়ক থাকে নেপথ্যের নায়ক, কিছু কিছু নায়ক থাকে আড়ালে, যারা আড়ালে থাকতে ভালোবাসে, যারা প্রচার বিমুখ, প্রচার চায় না, নীরবে নিভৃতে কাজ করে যায়। এই সেই আসিবেন দাস রবি, যে প্রতিদিন বাংলাদেশের খেলা হলে প্রতিটা দিন একটা ম্যাচ আট নয় ঘন্টা ধরে হয়, একটা ওয়ান ডে ম্যাচ, একটা টেস্ট ম্যাচ আট ঘন্টা ধরে হয়। এই আসিবেন দাস রবি আট ঘন্টা টয়লেটে কাটায় বাংলাদেশের ক্রিকেটের জন্য। আসে কোনো ব্যক্তি এত বড় স্যাক্রিফাইস করবে? তোমরা আসিবেন দাস রবিকে অভিনন্দন জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমাদের টেক্সট করো, আমাদের টেক্সট পাঠানোর ঠিকানা এবিসি মেন্টস লিখবে, তারপর 222 এই নম্বরে পাঠাবে, এবং আমাদেরকে ফোনও করতে পারো 5815 1926 এই নম্বরে। মেন্টস বাতি জ্বালাও, মেন্টস বাতি জ্বালাও। আমার বাথরুম নিয়ে কথা বলতে বলতে আমার একটা গল্প মনে পড়ে গেল, রেট আপনারই গল্প, যে আপনার প্রেমিকা আপনাকে একবার খুবই রোমান্টিক একটা মেসেজ পাঠিয়েছিল, ওগো তুমি কোথায়, জেগে আছো, জেগে থাকলে এক মুঠো কল্পনা আমাকে পাঠাও, তুমি কি ঘুমিয়ে পড়েছো, তাহলে এক মুঠো স্বপ্ন আমাকে পাঠাও, তুমি কি চকলেটের দোকানে আছো, আমাকে একটা লাভ ক্যান্ডি পাঠাও, তুমি কি ফুলের দোকানে আছো, তাহলে তুমি আমাকে এক গুচ্ছ ফুল পাঠাও। আসিফ দাস রবি রিপ্লাই দিচ্ছে, আমি এখন টয়লেটে, কি পাঠাবো বল। তখন আমাকে উত্তর দিচ্ছে, তুমি একটু প্রসাবান পাঠাও। যাই হোক, আমি আপনাকে বলি রাজীব, আমি আপনাকে স্পেশালি বলতেছি, আপনি যখন শাওয়ার নেন তখন আপনি টাওয়েল নেন না, কারণ হচ্ছে ওই একটা সুযোগ, ভেতর থেকে আপনি ডাকবেন, আপনাকে কেউ টাওয়েল দিতে আসবে। এই যে আপনারা আফটার শকের এই যুগে আপনি টাওয়েলটা নিয়ে ঢুকেন, কারণ এটা খুবই কাজে দেয়। এখন ভূমিকম্পের সময় আপনি বাথরুমে থাকতেই পারেন, শাওয়ার নিতেই পারেন, টাওয়েলটা দ্রুত আপনাকে বেরোয় আসতে সাহায্য করবে, ঠিক আছে, যদি আপনার ততক্ষণ মাথা ঠিক থাকে। এবং আমি প্রচুর লোকের গল্প জানি, প্রচুর লোকের গল্প জানি যে ভূমিকম্প চলতেছে, শাওয়ার নিচ্ছিল, আতঙ্কের চোটে যে অবস্থায় বেরোয় আসছেন, সেটা আরো আতঙ্ক জায়গা নিয়ে একটা ব্যাপার ছিল। তবে ভূমিকম্পে একটা ভালো জিনিস পাওয়া গেছে, সেটা হচ্ছে মেহেদি মাহমুদ লিখছে, এর এসএমএসটা পড়ার আগে খুবই চমৎকার একটা পয়েন্ট লিখছে, আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে চাই। ভূমিকম্পটা দুর্দান্ত জায়গা, বাথরুম নিয়ে কথা বলতে বলতে রবি ভাই বার্সেলোনা তিনটা গোল দিয়ে দিচ্ছে, আপনি আপনি রবি ভাই ইউ আর এ লেজেন্ড, আপনি রবি ভাই বিস্ময়, মানে বাথরুমের পাশে যেতেই হয় না, বাথরুম নিয়ে আপনি কথা বলতেছেন, তাতেই বার্সেলোনা তিনটা গোল দিয়ে, চোখের পলকে তিনটা গোল দিয়ে। হ্যালো, কে বলছিলেন?
জি আসসালামু আলাইকুম, আমি মাহিয়া মারজানা।
হ্যাঁ মাহিয়া মারজানা, কি অবস্থা?
এই তো, কেমন আছেন ভাইয়া?
হ্যাঁ, তুমি কি ভূমিকম্পের সময় সেলফি তুলছো?
হ্যাঁ, তবে আমি ভাবছি যে আমার মাথা ঘুরেছে, এই কারণে চুপ করে বসে আছিলাম।
তারপর
পরে পরে ফ্যানের দিকে তাকিয়ে দেখি যে ফ্যান অনেক জোরে নড়তেছে।
ফ্যান তো নড়বে, কেন, ফ্যান তো নরম তো একটা জিনিস, ফ্যান ঘুরে নড়ে।
হ্যাঁ, পরে ভাব বুঝতে পারছি যে ভূমিকম্পই হইতেছে, পরে অনেক জোরে চিৎকার দিচ্ছি, আমার আম্মু সবাই আসছে দৌড়া।
আমি তোমাকে বলি, ফ্যান দেখে ভূমিকম্প এটা এখন একটা ট্রেন্ড তৈরি হয়েছে, এবং আমি অনেকের কাছে শুনলাম এরা ফ্যানের দিকে তাকা থাকে, ফ্যান নড়লে ভাবে ভূমিকম্প, এবং প্রচুর মিস কল এখানে ঘটে গেছে, তাতে ফ্যান নড়তেছে এবং ভূমিকম্প বলে। আমাদের ফ্ল্যাটে এই ঘটনা ঘটছে, হঠাৎ নিচ থেকে চিৎকার, ভূমিকম্প ভূমিকম্প, আমার আমার বোন হচ্ছে আমাদের নিচের তলায় থাকে, সে চিৎকার দিয়ে বেরোয় গেছে, কারণ তার সে খাটে শুয়েছিল, শুয়ে দেখে ফ্যান নড়তেছে, দুলতেছে, বন্ধ ফ্যান দুলতেছে, তো সে চিৎকার দিয়ে বেরিয়ে গেছে। কাহিনীটা কি, কাহিনী হচ্ছে জানালা দিয়ে বাতাস আসছে, তার বাসা সাততলায়, সো ফ্যান দুলছে এবং সে দৌড়ায় বের হয়ে গেছে।
আরো একটা গোল, ইউ আর আ লেজেন্ড, ইউ আর আ লেজেন্ড, মাই গড। আপনি জানেন গেটাফের সঙ্গে, মানে বার্সেলোনার বর্তমান যে কোচ লুইস এনরিকে, গেটাফের সঙ্গে কখনোই যেতে নাই, কখনোই, নেভার। এবং লিগ এখন অলমোস্ট শেষের দিকে, এবং এই সময় বার্সেলোনা সাপোর্টার খুবই আতঙ্কিত ছিল যে লুইস এনরিকে তো আগে অন্য দলেরও কোচ ছিল এবং সে খেলোয়াড় ছিল, যে সে খেলোয়াড় এবং কোচ জীবনে কখনো গেটাফের এগেনস্টে যেতে নাই,
এবং রবি ভাই আজকে আপনি এটাকে জিংস বলে, এটাকে ক্রিকেটীয় বা ফুটবলীয় টার্মে বলে জিংস। আপনি আজকে বাথরুম বাথরুম দিয়ে বাথরুম পরা আমি বলবো এটাকে, অনেকে পানি পরা দেয়, হ্যাঁ অমুক চাল পরা দেয়, আপনি পানি পরা দিয়ে আজকে বার্সেলোনাকে ঝড়ের বেগে গোল হচ্ছে রবি ভাই, ভয়াবহ। মানে আপনার ছবি আমি অবশ্যই বার্সেলোনার ওয়েবসাইটে পোস্ট করবো এবং দাবি জানাবো না আপনার ছবি
দোলা দেখে প্রচুর লোকজন ভাবতেছে ভূমিকম্প হচ্ছে। এটা খুবই ভুল একটা পদ্ধতি। সিলিং ফ্যানটা এমনিতেই এমন একটা ঝুলন্ত অবস্থায় থাকে যে ওটা দুলবে, বাতাসে দুলতে পারে, আরো নানান কারণে দুলতে পারে, ওটাই একমাত্র ভূমিকম্প বোঝার উপায় না। আবার কেউ কেউ আছে যে বারান্দায় টপ ঝুলতেছে, ওই ঝুলনটা টপ যদি নড়ে তাহলে ভাবে যে ভূমিকম্প হচ্ছে এবং তারাও চিৎকার দিয়ে, মানে যেহেতু পরপর তিন দিন বাংলাদেশের অভিজ্ঞতায় তো নাই পরপর তিন দিন ভূমিকম্প হওয়ার, কাজে তা বিচিত্র সব পদ্ধতি আবিষ্কার করতেছে। সবচেয়ে সহজ পদ্ধতি আমি বলি,
খাট নড়লে পরে কি হয়,
খাট খাট বদ্ধ গাড়ি এগুলি নড়ার অজস্র কারণ আছে। আমি সবচেয়ে সহজ পদ্ধতি বলে দিচ্ছি, সবচেয়ে সহজ পদ্ধতি বলে দিচ্ছি, সেটি হচ্ছে একদম একটা
খাট নড়লে আমরা
খাট অনেক কারণে আরো অনেক কিছু নড়ানোর ব্যাপার আছে, আমি আসতেছি খেয়াল আছে না, আগে পদ্ধতিটা বলতে দেন। একটা পদ্ধতি আমি বের করছি এবং এটা আমি অশ্রোতাদের বলবো এই পদ্ধতিটা ফলো করার জন্য, এটা ভূমিকম্প হচ্ছে কিনা অনেক একটা প্রেস্টিজের বিষয়। ভূমিকম্প মানে তিন দিন ভূমিকম্প হচ্ছে আপনি টের পান না, আমি আমি কিন্তু প্রথম দিনই, কারণ আপনার সঙ্গে
প্রবলেম হচ্ছে পাবলিক আর কনফিউজ হয়ে গেছে। আপনি একটা খুব ভালো কথা বলতেছিলেন যে এখন মাথা ঘুরাইলে মনে হয় ভূমিকম্প হচ্ছে আর ভূমিকম্প হইলে
মাথা ঘোরা, ওই ব্যাপারেও আমি আসতেছি, আমি বলতেছি যে আপনি তিন দিন ভূমিকম্প হচ্ছে আপনি একদিনও টের পান নাই। আপনার খেয়াল আছে কিনা প্রথম ভূমিকম্প হওয়ার পাঁচ মিনিট আগে আমি আপনার সঙ্গে ফোনে কথা বলতেছিলাম এবং আমি ভূমিকম্প হওয়ার পর যখন আমি জর্জের সঙ্গে ফোন দেখে আপনাকে কল দিলাম, রাজীব আপনি আকাশ থেকে পড়ছেন, হচ্ছে নাকি ভূমিকম্প বা
কাকতালে? ব্যাপার হচ্ছে তিনটা ভূমিকম্প সবাই আপনি খাটে ছিলেন, মানে ইটস কোয়াট আ কোইন্সিডেন্স, মানে মানে আমি মিলাইতে পারি না হিসাবটা।
আমি ভূমিকম্পের ব্যাপারগুলো বলতেছি, আগে বলি যে
তিনবারই
খাটে ছিলেন,
খাটে ছিলেন, হোয়াট আ কোইন্সিডেন্স,
কোইন্সিডেন্স। আমি বলতেছি আপনাকে অবশ্য অঙ্ক বলতে চান, সেটি হচ্ছে যে ভূমিকম্প কিভাবে বুঝবেন ভূমিকম্প হচ্ছে,
তার আগে বুঝতে হবে ভূমিকম্প কি হবে।
হ্যাঁ আলোচনায় আমরা যাবো ভূমিকম্প কেন হয় এটা আমরা বুঝাবো, খুবই মজা মজার কাহিনী আছে ভূমিকম্প নিয়ে। তার আগে বলি ভূমিকম্প হচ্ছে কিনা একটু বুঝতে হবে, কারণ এটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। কারণ আমার আমার বড় মেয়ে আমার কাছে দুঃখ করতেছিল যে আমি একবার ভূমিকম্প টের পাইলাম, এবং অনেক মেয়ে আছে ছেলে আছে যারা ভূমিকম্প হচ্ছে কিন্তু টের পাচ্ছে না, এটা তারা 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 ভাবতেছে খুব তারা ডিপ্রাইভ, তারা সুবিধা বঞ্চিত মানুষ। তো ভূমিকম্প হওয়ার সবচেয়ে সহজ, ভূমিকম্প ধরার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, এটা আমি খুঁজে বের করছি, ডাইনিং টেবিলের ওপর এক গ্লাস পানি,
কাঁচের গ্লাস,
কাঁচের গ্লাসে এক গ্লাস পানি পুরো একদম সম্পূর্ণ ভরা অবস্থায় রাখতে হবে এবং ওই পানি নড়লে এবং পানি নড়ে কিছু পানি যদি গ্লাসের বাইরে ছিটকে পড়ে তাহলে ধরতে হবে ভূমিকম্প। এর বাইরে যা যা পদ্ধতি, আমি এক পোলা কিরকম ছাগল চিন্তা করে দেখেন, সে একটা পাথরিতে বেঁধে একটা পাথর দড়িতে বেঁধে বারান্দায় ঝুলে রাখছে, ওইটা নড়লে সে দৌড় মারবে। আরে গাধার বাচ্চা ওটা তো বাতাসে তাও রাখছে বারান্দায় বাতাসে। কালকে মারুফের সাথে গল্প হচ্ছিল, সে একটা টপ ঝুলায় বাইরে রাখছে, ওইটা দোলানে দেখে না সে ভূমিকম্প। আমি তার বললাম যে তিন দিন অবস সারাদিন ভূমিকম্প টপ চেক পাচ্ছেন, ওই দেখেন ওই নড়ে, এই নড়ে আমি কি নড়বে টপ নড়ে আমার দূর তো বাত কালকে প্রচুর মানুষ নিচে দাঁড়ায় দিচ্ছে, মারুফ আবার ডেকে জিজ্ঞেস কি হয়েছে, ওই লোকগুলো অবাক হয়ে মারুফের দিকে তাকিয়ে দিচ্ছে যে এত বড় ভূমিকম্প হচ্ছে মারুফ টের পাচ্ছে না, মারুফ বারান্দায় তাকায় নিচের মানুষগুলোকে দেখতেছে আর নিচের মানুষগুলো মারুফকে দেখতেছে যে এই লোকটা বারান্দায় দাঁড়ায় কি করে। তো মারুফ এই মান সম্মান হাত থেকে বাঁচার জন্য সে বারান্দায় ফুলের টপ ঝুলেছে, ওইটা দুললেই সে বুঝবে ভূমিকম্প। এবং মানবের বাসায় যে গত তিন দিনে কন্টিনিউয়াসলি দিন রাত চব্বিশ ঘন্টা ভূমিকম্প হচ্ছে, তো ওইটা পদ্ধতি না। আসল পদ্ধতি হচ্ছে ঘরের বদ্ধ কোনো জায়গায় এক গ্লাস পানি একদম সম্পূর্ণ ভরা অবস্থায় রেখে দিবা এবং পানিটা ভরা অবস্থায় রেখে দিলে পানি ছিটকে পড়লে তখন তুমি বুঝবা ভূমিকম্প হচ্ছে। এবং ভূমিকম্প হচ্ছে কিনা এই সিদ্ধান্ত নেবার আগে তোমাকে আগে বুঝতে হবে তোমার প্রেশারের সমস্যা আছে কিনা। আমার যেমন প্রেশারের সমস্যা আছে, যখন ভূমিকম্প হয় তখন আমি ধরে নিই যে আমার প্রেশার বাড়ছে।
সময় আমি প্রেশারের ট্যাবলেট খাই এবং তারপর ঠিক করে দেবে রই। আর যখন রিয়েল প্রেশার বাড়ে তখন আমার মনে হয় ভূমিকম্প হচ্ছে, আমি চিৎকার দিয়ে বেরোই। কাজেই বাসার এমন কারোর উপর ভূমিকম্প হচ্ছে কি হচ্ছে না সেটা দায়িত্ব দিবা না যার প্রেশারের সমস্যা আছে। আমার মতো আমার এই এই জিনিসটা কন্টিনিউসলি হচ্ছে, ভূমিকম্প হলে মনে হচ্ছে প্রেশার বাড়ছে আর প্রেশার বাড়লে মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। এই জিনিসটা আর প্রতি সবার নজর রাখা উচিত। আমি দশতলা বিল্ডিং এ থাকি এবং এখানে 30টা ফ্ল্যাট আছে। আমি একমাত্র এই ফ্ল্যাটের একজনকেই চিনি, সেটা হচ্ছে আমার দুই মেয়ের বান্ধবী আছে সুবাসী এবং তার ভাই জাভিদ, এই দুইজনকে আমি চিনি, আর কাউকে চিনি না 30টা ফ্ল্যাটের। কিন্তু রাজীব অবাক হয়ে আমি এই যে এই তিন দিন ভূমিকম্প হলো এবং আমরা সবাই দৌড়ায় নিচে নামলাম, পুরো 30টা ফ্ল্যাটের মানুষকে চেনা হলো। এটা একটা পারিবারিক পুনর্মিলনের মতো। এবং আমি অবাক হয়ে আবিষ্কার করলাম অসংখ্য সুন্দরী মেয়ে আমাদের ফ্ল্যাটে আসে, আমার বয়সী, আমার চাইতে ছোট, তার চাইতে আরো ছোট, আমার চাইতে একটু বড়। অদ্ভুত একটা সুন্দর মেয়ে পেলাম আমি, সে কিপ্রমে স্মার্ট, ঠিক আছে। সে প্রথম দিনই কাঁধে একটা ব্যাগ নিয়ে নামছে, মেয়েটা বয়স কত, বয়স আমার বয়সী হবে, বস আমার বয়সী হবে
19-20,
ঠিক আছে। কাঁধে একটা ব্যাগ এবং কানে হেডফোন, এবং সে দেখলাম তার মোবাইলে অ্যাপ আছে, সে সে আবার ভূমিকম্প হচ্ছে, অদ্ভুত একটা বিষয়
সেইটাই। এবং আপনার জন্যই মাইকেল লিখছে, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন,
একই কথা লিখছে মাহাদি মাহমুদ। আর্থকুয়েকের একটা সুবিধা উপলব্ধি করলাম, প্রিভিয়াস আর্থকুয়েকের সময় আমার বিল্ডিং এর সবাই নিচে নেমে গেছিল, আমিও নামছি, নেমে দেখি অনেকগুলো সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, জানতে পারলাম ওরা আমার বিল্ডিং এই থাকে, থ্যাংকস আর্থকুয়েককে। এই জন্য আর্থকুয়েক না হলে জানতেই পারতাম না যে আমাদের বিল্ডিং এ এত সুন্দরী মেয়ে থাকে। একই বক্তব্য আমার, যে দেখা হয় না এই চক্ষু মিলিয়া ঘরতে শুধু দুই পাতা। আমি একটা সুন্দরী মেয়ের জন্য আমি সেই আমেরিকান ঝাড়ি খেয়ে যে যাচ্ছি গত দুইটা বিগত দুটো ভয়াবহ বছর আমার কাছে, তো ঘরের পাশে
মিরপাশের ফ্ল্যাটে, মিরপুর থেকে গুলশানের দূরত্ব
অনেক অনেক না, গুলশানের দূরত্ব
ব্যয়বহুল, খুব
ব্যয়বহুল, ঠিক আছে। সিএনজি ভাড়া 200 টাকার নিচে যায় না, অবশ্য
400 টাকা,
গড়িয়া জিন্স 1500 টাকার ধাক্কা, ঠিক আছে। আর আমেরিকার কথা চিন্তা করেন বস, চিন্তা করেন বস, এক টিকেটেই লং ডিস্টেন্স কল, একটা টিকেটেই 1,00,000 টাকার নাই, আরে পাশের ফ্ল্যাট, পাশের ফ্ল্যাটেই আসছে।
সেটাই ভূমিকম্পের
সবার মধ্যে যখন অস্থিরতা, সেই মেয়েটাকে দেখলাম গভীর মনোযোগ দিয়ে সে তার স্মার্টফোন নাড়ছে, কিন্তু সে খুবই অ্যালার্ট, তার কানে হেডফোন, অ্যাপ ইনস্টল করা ভূমিকম্প সম্পর্কে। সে বলতেছে যে না এটা এটা বাংলাদেশ বর্ডারে হয়েছে, রিয়েলি অ্যালার্মিং। এত ভালো একটা মেয়ে আমার পাশে, যে ভূমিকম্প না হলে আমরা কোনোভাবেই সেটা।
এবং আপনি একটা খুব ভালো পয়েন্ট বলছেন যে যাচ্ছে, ভূমিকম্পটা এখন অনেকের মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়াইছে এবং ভূমিকম্প অনেকের মান সম্মান বাঁচাচ্ছে। ভূমিকম্প আসিফেন্দাস জবিরও মান সম্মান বাঁচিয়েছে। আসিফেন্দাস জবি সেদিন আমাকে, মানে সে খুবই আতঙ্কিত হয়ে আমাকে বলছে, বস মানে কি বলবো আপনাকে দুঃখের কথা, মানে প্রথম ভূমিকম্পের পরপরের ঘটনা এটা, বস কয়েকদিন থেকে আমার খুব টক টক খেতে ইচ্ছা করতেছিল, বমি বমিও লাগতেছিল, হঠাৎ করে বস দেখে একদিন মাথাও ঘুরায়, বস আমি তো ভাবছিলাম এই তো ইজ্জতের বুঝি ফাল্লুদা হয়ে গেল, পরে ভাবলাম না বুঝলাম না এটা ভূমিকম্প, মাথা এমনি ঘুরাচ্ছে না, এই ভূমিকম্প আসলে অনেকেরই মান সম্মান বাঁচিয়ে দিচ্ছে। এটা ভূমিকম্পের কাছে আমাদের কৃতজ্ঞ থাকতেই হবে ডেফিনেটলি।
এবং ভূমিকম্পের ব্যাপারে আমাদের আরো প্রস্তুতির বিষয় আছে, যেমন টেলিভিশনের ইন্টারভিউতে কিভাবে দিতে হবে, স্ট্যাটাসটা কিভাবে লিখতে হবে, তুমি যেমন।
এবং আমি বলি যে সেলফি তোলাটা, অনেকে ভূমিকম্পের সময় সেলফি তুলছে, আমি পরামর্শ দেব যে তোমরা সেলফিটা আগেই তুলে রাখো এবং ওটাতে ফটোশপে গিয়ে একটু একটু ঝাঁকুনির এফেক্ট দিয়ে রাখো, কারণ এটা যদি জেনুইন একটু ভূমিকম্পের সময় ছবিটার মধ্যে ঝাঁকুনি থাকবেই,
মানে ভূমিকম্পের সময় সেলফি দেওয়ার বিরোধিতা আমরা করি না কিন্তু আমরা তোমার নিরাপত্তার ব্যাপারটা সংক্ষিপ্ত, সো সেলফি আগেই তুলে রাখো, ভূমিকম্পের সময় পোস্ট করে দিও, ভূমিকম্পের সময় পোস্ট, এবং অবশ্যই মোবাইল থেকে পোস্ট করবে, আবার ল্যাপটপ নিয়ে পোস্ট করতে যাও না যে আমি স্ট্যাটাসটা দিয়ে তারপর দৌড়ে এলাম বা আমি নিরাপদ আশ্রয় যাই, এই বকামিটা করো না। মজার ব্যাপার হইতেছে যে এরকম আমরা তো নামি নামার পর বিচিত্র সব মানুষের দেখা পাই। এক ছেলেকে দেখলাম লুঙ্গি পরে কাঁধে বগলতলায় ই নিয়ে ল্যাপটপ নিয়ে দাঁড়ায় আসে, হয়তো সে কোনো স্টুডেন্ট, কোনো ম্যাচে থাকে, মিরপুরে কোনো ম্যাচে থাকে। তার আমি যেমন ব্যাগের মধ্যে পাঁচটা টাই ঢুকাই রাখছি, একটা তেল, সানগ্লাস এগুলো ঢুকাই রাখছি, তার জীবনে হয়তো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ল্যাপটপ, এবং সে তার সবচেয়ে মূল্যবান সম্পদটা নিয়ে। খুব ইন্টারেস্টিং লাগতেছে। এবং ভূমিকম্প নিয়ে মানুষজনের আলোচনা, যে আমাদের পাপ এত বেড়ে গেছে যে আমার ভূমিকম্প হচ্ছে, ঠিক আছে, খুবই
তাই, মানুষের মধ্যে একটা আত্মশুদ্ধিবোধের একটা ইয়ে জেগেছে,
একটা মৃত্যু ভয় জেগেছে,
এবং ভয় জেগেছে,
হঠাৎ করে দেখি সবাই খুব বিনয়ী হয়ে গেছে, সবাই সবার খুব
করে, হ্যাঁ, এবং অনেকে স্ট্যাটাস দিচ্ছে যে আমি হয়তো অনেকে বুঝে না বুঝে অনেককে অনেক কষ্ট দিয়েছি। আমাদের আজকে আমরা শ্রোতাদের
আমাদের শ্রোতাদেরকে
কষ্টই দিয়েছি, ভালোবাসা কখনোই আমাদের শ্রোতাদের দেইনি। এবং সবচেয়ে বেশি অ্যাপোলজি তো জাহিদের চাওয়া উচিত, সে জাস্ট এক ফোন কলের কারণে। জাহিদ যদি বেহেস্তে না যায়, জাহিদ যদি মানে যদি নরকে যায়, জাহিদের সঙ্গে এই টেলিফোনটাও যাবে কনফার্ম। তো আমরা আজকে একদম মন খুলে সবাইকে বলছি, যে আমরা মানে সিরিয়াসলি বলছি যে আমরা যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি,
আমরা
আসলে হয় কি তিতলিকে একটু ভালোবাসতে গেলে একটু কণার প্রতি ভালোবাসা একটু কম পড়ে যায়, কণাকে ভালোবাসতে গেলে সুমির প্রতি ভালোবাসা একটু কম পড়ে যায়, সুমিকে ভালোবাসতে গেলে মিতার প্রতি একটু ভালোবাসা কম, এটা ঘটে, মানুষের জীবনেই ঘটে। আমরা তো দাড়ি পাল্লাম এটা ভালোবাসি না, যখন যাকে ভালোবাসি মন খুলেই ভালোবাসি। তো এরকম ভালোবাসতে গিয়ে কখনো সুমিকে, কখনো কণাকে, হ্যাঁ, কখনো কথাকে, কখনো সাবাকে কষ্ট দিয়েছি, আমাদের ক্ষমা করে দিও। আর ইয়ে আরেকটা ব্যাপার রয়ে, ভূমিকম্পের সবচেয়ে বড় একটা দিক আমার যেটা মনে হয়, যে আপনার কথা শুনেই মনে পড়লো, ভূমিকম্প হতে পারে ভালোবাসার পরিমাপক যন্ত্র। আপনি প্রথম দিন যখন ভূমিকম্প হয়েছিল আপনি একাই পালিয়ে বের হয়েছিলেন। মানুষের মধ্যে জিনগতভাবেই মানুষকে এমনভাবে তৈরি করা হয়েছে, মানুষ সবার আগে সেলফ ডিফেন্সটা চিন্তা করে, আত্মরক্ষার কথাটা প্রথমে, নিজের কথা আগে চিন্তা করে, নিজেকে আগে বাঁচাতে চায়, আপনি বাঁচলে বাপের নাম বলে, এবং আপনি স্বাভাবিকভাবেই ছুটে বের হয়ে গিয়েছিলেন। এবং তখন আপনার পিতৃত্বের চেতনা জেগেছিল, হায় হায় আমি আমার মেয়েদের কাছে ছেলে ফেলে আসলাম। তো ভূমিকম্প ভালোবাসা পরিমাপকের যন্ত্র এইভাবে কাজ করতে পারে, তুমি তোমার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে পাশে বসে থাকবা, সেই সময় ভূমিকম্প হওয়ার পর যদি তোমার প্রেমিক বা প্রেমিকা তোমাকে জড়িয়ে ধরে, তাহলে বুঝবা তোমার প্রেমিক বা প্রেমিকা তোমাকে ভীষণই ভালোবাসে। আর যদি তোমাকে ছেড়ে খিচে দৌড় মারে, আল্লাহ গো বইলা বা ওমা গো বইলা যদি খিচে দৌড় মারে, বুঝবা সে তোমার যোগ্য না, যোগ্য না। এই 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 ব্যাপারটা আসলে খেয়াল রাখা উচিত। এবং যারা প্রেম করছো, হ্যাঁ, তাহলে একটু হিসাব করে দেখো যে ভূমিকম্পের সময় তোমার ভালোবাসার মানুষ ফোন দিছে নাকি ফোনটা তোমার বাসা থেকে আসছে, তোমার মা ফোন দিছে, তাহলে টের পাবো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছেন রে, মেথাজগুলো করি আমরা অনেক সিরিয়াসলি, মানে মানে ভালোবাসা হচ্ছে নিম্নমুখী, আমরা বলি নিম্নগামী, আমরা সবসময় নিচের দিকে ভালোবাসা প্রবাহিত হয়। আমি ভূমিকম্পের পর প্রথম আমার চিন্তা হয়েছে আমার মেয়েকে নিয়ে, তারপর আমার চিন্তা হয়েছে স্ত্রীকে নিয়ে, তারপর আমার চিন্তা হয়েছে আমার প্রেমিকাকে নিয়ে, তারপর আপনাকে নিয়ে চিন্তা হয়েছে, জাহিদকে নিয়ে চিন্তা হয়েছে, স্টুডিও নিয়ে চিন্তা হয়েছে। কিন্তু অবাক বিস্ময়ে আবিষ্কার করলাম আমার মা, আমার মা কিন্তু থাকে রংপুরে, এবং আপনি জানেন রংপুর অঞ্চলটা হচ্ছে ভূমিকম্প প্রবণ অঞ্চল, এবং যে ওটা হিমালয়ের অনেক কাছাকাছি থাকে। এবং আমার মা আমাকে ফোন দিয়েছে, আমার কখনো মনে হয়নি যে মাকেও তো একটা ফোন দেওয়া দরকার। আমি সত্যি আমি ভীষণ রকমের অনুতপ্ত, আসলে ভালোবাসা নিম্নমুখী হয় জন্যই হয়তো আমরা প্রথমে মায়ের কথা না ভেবে প্রথমে হয়তো সন্তানের কথা ভাবি, কিন্তু তোমাদের সবার তো আর সন্তান নাই, তোমরা প্রেমিকাকে হয়তো সন্তানের মতোই ভালোবাসো, এই কারণে মাকে ফোন দেওয়ার বদলে প্রেমিকাকেই আগে ফোন দাও, প্রেমিককে হয়তো ছেলের মতোই ভালোবাসো, এই কারণে হয়তো মাকে বাবাকে ফোন দেওয়ার আগে প্রেমিককে ফোন দাও। তো এটাও খুব গুরুত্বপূর্ণ, বাবা মার কথাটাও তোমরা যেন ভুলে না যাও, মনে রেখো।
আমি আমি একটা মজার জিনিস দেখছি, সেটা হচ্ছে যে ভূমিকম্প প্রথম দিন তো ধরেন হইলো, সবাই দৌড়ায় বেরোয়, কিন্তু দ্বিতীয় দিন পুরো ঢাকা শহর রাস্তা ভরে গেছিল মানুষজনে। কেন ভরে গেছিল? কারণ হচ্ছে যে নেপালের ওই ছবিগুলো যখন টেলিভিশনে দেখানো হয়েছে তখন মানুষ খুব বেশি আতঙ্কিত হয়ে পড়ছে, ফলে দ্বিতীয় দিনে ভূমিকম্পের তীব্রতাটা কম হইলেও মানুষ অনেক প্যানিক হয়ে রাস্তায় নেমে আসছে। তো দ্বিতীয় দিনে একটা ঘটনা বলি, আমাদের পাঁচতলায় আমি আমি সিঁড়ি বেয়ে নামতেছি, দৌড়ায় নামতেছি, দেখি এক বয়স্ক মহিলা
খুবই বয়স্ক এবং সেই রকম মোটা, তাহলে দুইটা কাজের মেয়ে কোলে তুলে রাখছে এবং সেই বুড়ি চিৎকার দিয়ে বলতেছে আরো চলে, কারণ একটা মানে দুইজন মিলে একটা মানুষকে এরকম একটা মোটা মানুষকে কোলে করে নামানোটা বেশ টাফ, বাট এই জিনিসটা ঘটছে। এবং আমরা যখন বাসা নিই, আমি যখন বাসা ভাড়া করি সবসময় আমি সবসময় উপরের দিকে থাকতে চাই। কেন থাকতে চাই? কারণ হচ্ছে উপরে আলো বাতাস বেশি এবং মশা কম, বাতাসটা খুব এনজয়েবল। তো এইবার আমি বুঝলাম যে সবসময় উপরে থাকাটা কাজের কথা না, মাঝে মাঝে নিচেও থাকতে হয়। এই যে আটতলা বেয়ে দৌড়ে নামাটা যে কি ঝুঁকিপূর্ণ, তবে ভূমিকম্প আমার একটা জীবনে বিশাল পরিবর্তন নিয়ে আসছে। কি পরিবর্তন? সেটা হচ্ছে আমি এখন রাত 11টার মধ্যে ঘুমাই পড়ি। গত 3 দিন আমি রাত 11টার মধ্যে ঘুমাই পড়ছি। কিভাবে আমি বলি ঘুমাই পড়ছি? সেটা হচ্ছে যে ব্যাপক টেনশন সারাদিনে থাকি যে কখন ভূমিকম্প হলো, কখন ভূমিকম্প হলো, এই টেনশনে মাথাটা ক্লান্ত হয়ে পড়ে, ফলে রাত্রের দিকে অটোমেটিকলি ঘুম পায়। আর দ্বিতীয় কারণটা হচ্ছে সবচেয়ে বড় কারণ, আমার দুই মেয়ে বেশ ভয় পাইছে, খুবই ভয় পাইছে, তারা রাত্রেবেলা খুবই ভয় পায়। এবং অদ্ভুত কারণে তারা তাদের মার সাথে সক্ষমতা বেশি, তো অদ্ভুত কারণে ভয়ের সময় তারা বাবাকে খোঁজে, মেয়ে বলেই হয়তো বাবাকে খোঁজে। সো আমার দুই মেয়ে রাত্রে ঘুমাইতে পারে না, সো আমাকে যেটা করতে হয় দুই মেয়ের সঙ্গে এখন রাত্রে শুয়ে থাকতে হয় এবং আমাকে দুইজন দুই দিক থেকে জোরে ধরে রাখে। ফলে আমি গত 3 দিন রাত 11টা 11:30 মধ্যে ঘুমায় পড়তেছে।
ভূমিকম্পের আমরা অনেক উপকারের দিক পাইলাম এবং রবি ভাই আরেকটা উপকারের দিক যুক্ত করলো, যে রবি ভাই এখন রাত 11টাতেই ঘুমিয়ে পড়ে। ভূমিকম্পের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক এটাই, রবি ভাই রাত 11টায় ঘুমিয়ে পড়ে এবং রবি ভাইয়ের মতো আরো অনেকেই রাত 11টায় ঘুমিয়ে পড়ে। ভূমিকম্প আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে বড় বড় ভূমিকা রাখছে। থ্যাংক ইউ ভূমিকম্প। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আবার ফিরে আসছি। তোমরা শুনছো জানোই তো কোন প্রোগ্রাম শুনছো, লাইট ব্রেক নেন। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তাত রবি এবং আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান লাইট বক্সিং। এবং রংপুরের কথা মনে পড়তেই মনে পড়ে গেল যে আপনি রংপুরে যাওয়ার কথা ছিল, আপনি রংপুরে হঠাৎ করে গেলেন না, কাহিনী কি?
কাহিনী ওইটা রাজীব,
নেপালের জনগণদের পক্ষ থেকে সেটা হচ্ছে মানে আমরা আসলে এই শোতে অনেক ঠাট্টা ফাজলাম করি, এটাও ঠিক। নেপালে যে রকম ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা ঘটেছে সেটা, সেই দুঃখটা শুধু নেপালবাসী বোঝে, আমরাও যে একেবারে বুঝি না তা না। কারণ সদ্যই ছিল রানা প্লাজার একটা, কদিন আগে রানা প্লাজার সেই মর্মান্তিক দুর্ঘটনার বার্ষিকী গেল এবং রানা প্লাজার সময় আমরা দেখেছিলাম কিভাবে একটা মানবিক বিপর্যয় ঘটতে পারে। একই সঙ্গে আমরা এটাও দেখেছিলাম কিভাবে মানুষ, অচেনা সব মানুষ, আত্মীয়র মতো হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষকে বাঁচাতে এগিয়ে আসে। তো নেপাল সরকার আবেদন জানিয়েছে, নেপাল খুবই ছোট্ট একটা দেশ, নেপাল অর্থনৈতিকভাবে কোন সমৃদ্ধশালী দেশ নয়। নেপাল সরকার জানিয়েছে যে কেউ যে কোনো পরিমাণ সাহায্য নেপাল সরকারকে পাঠাতে পারে। আমি এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, তোমরা বিস্তারিত নেপাল নেপাল এম্বাসি অফ নেপাল লিখে ফেসবুকে সার্চ দিলে তোমরা ওখানে গিয়ে বিস্তারিত পাবে। আমি শুধু নেপালের দুটো অ্যাকাউন্টের নাম্বার বলতে চাই, তোমরা যদি পারো তো নেপালকে এই সাহায্যটা পাঠিও। সেই ওখানে আরো অনেকগুলো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ইনফ্যাক্ট দেওয়া আছে, সেটা হচ্ছে এভারেস্ট ব্যাংক লিমিটেড। আমি জানি অনেকে রেকর্ড করে রাখো আমাদের শোটা, যারা এই মুহূর্তে রেকর্ড করছো না, নেপালের সাহায্যে কন্ট্রিবিউট করতে চাও, তারা এই এই নাম্বারটা রেকর্ড করে রাখো, কারণ নাম্বারটা অনেক বড়। এভারেস্ট ব্যাংক লিমিটেড প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড, অ্যাকাউন্ট নম্বর 00101102200012। আমি অ্যাকাউন্ট নম্বরটা আবারও বলছি, 00101102200012। আমি একটা নম্বরই বললাম। এবং শুধু যে টাকাই পাঠাতে পারো, তোমরা তাবু পাঠাতে পারো, কারণ নেপালের বেশিরভাগ মানুষ এখন খোলা মাঠে ঘুমাচ্ছে, তোমরা ওষুধ পাঠাতে পারো এবং সেটা পাঠাতে গেলে তোমরা নেপালের বাংলাদেশ ঢাকাস্থ যে এম্বাসি আছে সেই এম্বাসিতে তোমরা যোগাযোগ করতে পারো। সেই এম্বাসিটা হচ্ছে বাড়িধারায়, ঢাকার বাড়িধারায়। এবং তোমরা আমরা আশা করবো যে তোমরা হিমালয় কন্যা নেপালের কে পাশে দাঁড়াবে, কারণ মানে এটা এবং দাঁড়াচ্ছেও আসলে। ইনফ্যাক্ট বাংলাদেশ সরকারও এর মধ্যে একটা দল পাঠিয়েছে, আমি দেখছি ভারতও পাঠিয়েছে, চীনও পাঠিয়েছে, সারা বিশ্বই আসলে ইয়ে করছে নেপালের পাশে।
আমার খারাপ লাগে হচ্ছে নেপাল এত সুন্দর একটা দেশ,
আপনি তো গিয়েছিলেন নেপালে,
এত সুন্দর একটা দেশ। এবং নেপালে গিয়ে আমি যেসব মন্দির ফন্দিরের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম,
বা যেসব মনুমেন্টের সামনে দাঁড়িয়ে ছবিগুলো তুলেছিলাম, আমাকে মুসা ইব্রাহিম জানালো যেগুলো আর একটাও অবশিষ্ট নেই, মানে সব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এবং আজকে খুব সম্ভবত বিবিসি অথবা সিএনএন তারা একটা ভিডিও রিলিজ করেছে, যেটা হচ্ছে ড্রোন দিয়ে নেপালটাকে এই মুহূর্তে ক্যাপচার করা হয়েছে, ড্রোন দিয়ে নেপালের অবস্থাটা দেখানো হয়েছে এবং ওটা ইউটিউবে পাওয়া যাচ্ছে। খুবই ভয়াবহ অবস্থা, বেশ ভয়াবহ অবস্থা নেপাল, খারাপ অবস্থা। নেপাল একটা পাহাড়ি এলাকা হয়, সেটা যোগাযোগ ব্যবস্থা এমনিতেই খারাপ, নেপালের অনেক গহীন অঞ্চল আছে যেখানে মানুষ যেতে পারে না, তো ওইখানে রিলিফ পৌঁছানোটা খুব দূর হয়ে দাঁড়াইছে। নেপালের এয়ারপোর্টটা আরেকটা বড় সমস্যা, পাহাড়ি এলাকা, এয়ারপোর্টটা অনেকটা বাটির মতো, মানে প্লেন কে মানে খুব বড় প্লেন ওখানে নামতে পারে না, এবং নামতে হয় ঘুরে ঘুরে এবং খুব কায়দা করে নামতে হয়। অন্য এয়ারপোর্টে পাইলটরা যে সুবিধাগুলো পেয়ে থাকেন, যে অনেক দূর উড়ে এসে তারা আস্তে আস্তে স্লোপ করে নামে,
রানওয়েটা অনেক লম্বা
লম্বা, নেপালে ওই সুযোগটা নাই, নেপালে চট করে নেমে পড়তে হয়, ব্রিজ নিয়ে নেমে পড়তে হয় সেই, এবং খুবই ছোট এয়ারপোর্ট, সেখানে খুব বেশি বিমান যে নামতে পারে তা না। তারপরেও চেষ্টা করো আন্তর্জাতিক সহায়তা গুলো পৌঁছায় দেওয়ার জন্য, বাংলাদেশ চাইলে অনেকগুলো উপায় আছে, আপনি ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার যেমন বলছেন, ইচ্ছা করলে ঢাকার মানুষজন বাংলাদেশের নেপালি দূতাবাসে গিয়েও টাকা জমা দিতে পারে, এবং ফেসবুকে অসংখ্য অ্যাপ দেওয়া আছে, অসংখ্য অ্যাকাউন্টের ঠিকানা দেওয়া আছে, চাইলেই নেপালের পাশে আমি মনে করি যে দাঁড়ানো উচিত। এবং অনেক ছেলেপেলে আছে যারা নেপালে চলে যাচ্ছে, নেপাল থেকে একটা রিকোয়েস্ট আছে যে আনট্রেইনড ভলান্টিয়ার বা আনট্রেইনড রিলিফ ওয়ার্কারদের ওদের কোনো এই মুহূর্তে প্রয়োজন নেই, এটা আরো
ভিড় বাড়াবে,
সেটা ভিড় বাড়াবে, ওদের দরকার হচ্ছে খুবই ট্রেন লোকজন, এবং যেটা অলরেডি রেড ক্রস বা তোমরা যদি কেউ ট্রেন থেকে থাকো তাহলে তোমরা নেপাল গিয়ে ঘুরে আসতে পারো। ছোট্ট একটা আজকে এত বিরতি কেন নিতে হতে যাই, আমাদের মেয়ে রিলেশন আমাদের ঘন ঘন বিরতি নিতে হচ্ছে, ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।
আড়ালে কোথায় খুঁজি তোকে, নিজেই হারালে আবার দেখি ফিরে, কার পিছুটাকে সহ তলিয়াকে আকাশের রেখাকে দেখলাই খুব সারি সারি, সন্ধেরা কোনে তারি দেখলাই খুব সারি সারি, সন্ধেরা কোনে তারি আকাশ যদি চলে যাবে শুধু তুমি ঘুমিয়ে পড়ো না যেন, শুধু তুমি ঘুমিয়ে পড়ো না প্রিয়, শুধু তুমি ঘুমিয়ে পড়ো না যেন, শুধু তুমি ঘুমিয়ে পড়ো না প্রিয়। রং চিতা বেড়া হলুদ আলো ভূমি আনবাড়ি ফেরা, স্টেশন পথ পাড়ি হাওয়া সাইকেলে তখন তুমি একা দাঁড়িয়ে বিকেলে, জানবে না অবরে সবরে গল্পেরা বাতিল খবরে, জানবে না অবরে সবরে গল্পেরা বাতিল খবরে, বন ফুল হয়ে ফুটে যাবে শুধু তুমি ঘুমিয়ে পড়ো না
না যেন শুধু তুমি ঘুমিয়ে পড়ো না প্লিজ ও শুধু তুমি ঘুমিয়ে পড়ো না যেন শুধু তুমি ঘুমিয়ে পড়ো না প্লিজ না রাখা শপথে তোমার তারা রাখা আব ছায়া পথে কাজল লতা কালো বাসা বেঁধে থাকে শিশু সেজে কাঁদো লুকিয়ে আমাকে কাঁদবে না লোক কি শোনো আমি মরে যাইনি এখনো কাঁদবে না লোক কি শোনো আমি মরে যাইনি এখনো গান বাঁধি পুরনো স্বভাবে শুধু তুমি ঘুমিয়ে পড়ো না যেন শুধু তুমি ঘুমিয়ে পড়ো না প্লিজ শুধু তুমি ঘুমিয়ে পড়ো না যেন শুধু তুমি ঘুমিয়ে পড়ো না প্লিজ ও শুধু তুমি ঘুমিয়ে পড়ো না যেন শুধু তুমি ঘুমিয়ে পড়ো না শুধু তুমি ঘুমিয়ে পড়ো না
যেন শুধু তুমি ঘুমিয়ে পড়ো না যেন তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিবেন তসুবি আমার সঙ্গে রয়েছেন
রাজীব হাসান
দ্য ইনবক্স কিং রাজীব হাসান রাজীব আমরা ভূমিকম্প ফাইলিং কয়েকটা সিরিয়াস কথা বলি এক নম্বর কথা হচ্ছে ভূমিকম্প চলার সময় তুমি যদি স্কুলে থাকো অথবা কলেজে থাকো অথবা বিশ্ববিদ্যালয়ে থাকো মানে আমাদের যে অফিসিয়াল সাইটগুলো আছে দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে তারা যে মতামতটা দিচ্ছেন সেটা হচ্ছে তুমি যদি স্কুলে থাকো বা ভার্সিটিতে থাকো তাহলে তুমি তোমার ডেস্কের নিচে বসে পড়ো দৌড়াদৌড়ি করে বের হওয়ার চেষ্টা না করে ডেস্কের নিচে বসে পড়ো আর যদি বাসায় থাকো তাহলে বাসার যে বিম আছে সেই বিমের নিচে গিয়ে বসো মাথায় একটা বালিশ নিয়ে আর যদি বের হওয়ার সময় পাও সবসময় একটা ইমার্জেন্সি ব্যাগ রেডি রাখবা যে ব্যাগের মধ্যে অবশ্যই একটা রেডিও থাকবে কারণ রেডিওই মেন্টস্থ শুনতে হবে ভালো করে বললাম মেন্টস শোনার জন্য না সেটা হচ্ছে রেডিওটা রাখবা হচ্ছে যে মানে তোমার এই জাতীয় দুর্যোগে সকল ধরনের কমিউনিকেশন ব্যবস্থা ফল করে একমাত্র মানে রেডিও যেহেতু খুব প্রাচীন একটা সিস্টেমে চলে এই এটা কাজ করে তুমি নিউজগুলো পেতে পারবা তখন হয়তো ইন্টারনেট কাজ করবে না তখন হয়তো টেলিভিশন তুমি রাস্তাঘাটে দেখতে পারবে না রেডিওটা কাজ করবে তো রেডিওটা একটা রেডিও ব্যাটারি সহ এবং টর্চ লাইট কিছু ইমার্জেন্সি ওষুধ যেটি ছাড়া তুমি চলতেই পারো না শুকনো খাবার নিয়ে একটা ইমার্জেন্সি এবং কিছু টাকা পয়সা কালো গয়না ঘাটি থাকবে সেটা নিয়ে একটা ইমার্জেন্সি ব্যাগ সবসময় বাসায় রেডি রাখা দরকার যেটা তোমার দরজার কাছে থাকবে এবং তুমি যাতে বের হওয়ার সময় ব্যাগটা নিয়ে বেরিয়ে যেতে পারো তবে দরজার কাছে ব্যাগ রাখতে গিয়ে দেখলা যে আরেকটা ঝামেলা আসছে যে তুমি দরজার কাছে ব্যাগ রাখলা ভূমিকম্প হইলো না কিন্তু চোর এসে কোনো একটা দুর্বল মুহূর্তে ব্যাগটা নিয়ে গেল তাহলে তোমার যা ধন সম্পত্তি আসছে ওই ব্যাগে রাখছিলা তুমি তোমার প্রিয় জিনিসগুলা যেমন আমার টাইফাই ছিল ওগুলি খোয়া যাওয়ার একটা ব্যাপক সম্ভাবনা আছে সবকিছু মাথায় রেখে এটা করবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে যারা বিল্ডিং এর মালিক আছো বা যারা বাসায় থাকো বাসার ইলেকট্রিকের মেইন সুইচ স্টপ করে বেরোবে এবং চুলাটা বন্ধ করে বেরোবে এই দুইটা জিনিস মানে ছোট্ট ঘটনা থেকে অনেক বড়
আরো কয়েকটা জিনিস মনে রাখা অবশ্যই উচিত একটা ব্যাপারটা হচ্ছে তোমাদের বাসার অনেকেরই লিফট আছে অবশ্যই নামার সময় কখনোই লিফট ব্যবহার করে নামবে না লিফট ব্যবহার করে নামার ক্ষেত্রে দুটো সমস্যা হতে পারে একটা হচ্ছে বিদ্যুৎ চলে যাওয়ার ভূমিকম্পের পরপরই বিদ্যুৎ চলে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে প্রবল, তোমার লিফ্ট আটকে যাবে এবং সেই মুহূর্তে জেনারেটর চালু হওয়ার সম্ভাবনাও খুব কম থাকবে, সেক্ষেত্রে তুমি লিফ্টে একটা আটকা পড়বে এবং সেই লিফ্টে তোমার জন্য হয়ে দাঁড়াবে মরণ ফাঁদ। এবং ভূমিকম্প হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে লিফ্টে, এবং কখনই সিঁড়িতে অবশ্যই আশ্রয় নেওয়ার কথা ভাববে না যে সিঁড়িতে গিয়ে দাঁড়াবে।
এটা একটা গুজব আছে যে সিঁড়িতে গিয়ে দাঁড়ানো ঠিক, কারণ সিঁড়ি বিল্ডিং এর সিঁড়ি নাকি খুব মজবুত, এটা খুবই ভুল ধারণা। বিল্ডিং এর সিঁড়ি মজবুত হলেও সিঁড়িতেই সবার আগে ভেঙে পড়ে। তো সম্ভব হলে দৌড়ে বের হয়ে খোলা জায়গায়, এখন দূরে বের হয়ে আমি
ঢাকা শহরে খোলা জায়গায় আসলে
নাই, এবং আমি দেখতেছি লোকজন দূরে বের হয়ে ইয়েতে বেসমেন্টে গিয়ে দাঁড়িয়ে থাকে কিংবা গ্যারেজে গিয়ে দাঁড়িয়ে থাকে, এটা সবচেয়ে ভয়ের কথা। কারণ বিল্ডিং তো অনেক সময় নিচের দিকে
স্ট্রেইট নেমে
গেলে তুমি সবার আগে পড়ো, কাজেই তোমাকে তুমি আগে একটা সেফ জোন তোমার বাসার আশেপাশে একটা সেফ জোন ঠিক করে রাখো, যে মার্ক করে রাখো যে আশেপাশে কম উঁচু বিল্ডিং আছে এরকম একটা জায়গা মার্ক করে রাখো যেখানে তুমি দৌড়ে।
ছাদে থাকলে, ছাদে উঠে গেলে কি হবে, আপনি আটতলায় থাকেন, এক ফ্লোর উপরেই মানে ছাদ,
দুই ফ্লোর উপরে,
ছাদে যদি চলে যাই তাহলে কেমন
হবে? বিল্ডিং যদি হেলে যায় ছাদ থেকে আপনি টুপ করে পড়ে যাবেন, এটা হচ্ছে এক নম্বর সমস্যা। দুই নম্বর হচ্ছে বিল্ডিং যদি ভাঙে তারপরে আপনি ছাদ থেকে পড়ে যাবেন। তিন নম্বর হচ্ছে বিল্ডিং হেললো না ভাঙলো না, কিন্তু ভূমিকম্প এমন ঝাঁকুনি দিল বিল্ডিং বিল্ডিং এর জায়গায় রইলো, আপনি আপনার ছাদ থেকে
ভিসা পাসপোর্টে আমেরিকা চলে গেল।
হ্যাঁ, তো এটা খুব কাজের কথা না। আমরা একটা ফোন নিয়ে আসি। হ্যালো, কে বলছিলেন?
হ্যালো রবি ভাইয়া, কেমন আছেন?
হ্যাঁ ভালো আছি, কে বলছিলেন?
আমি আশা।
আশা, ও আশা,
অ্যালবার্টাস আশা,
অ্যালবার্টাস আশা, ওই যে তোমার সেই সুন্দর হাতটা আমার জন্য
মনে আছে?
হ্যাঁ মনে থাকবে না কেন, তো আমি অনেক হাত দেখছি কিন্তু তোমার মতো এত সুন্দর হাত দেখিনি। কতগুলো হাত দেখছেন রবি ভাই? আসলে পার্ট টাইম হিসেবে জীবন বড় কষ্টের আশা, বুঝছো রবি ভাইকে জীবন চালাতে অনেক কিছু, মানে হাত অনেক হাত দেখছে বলছে, তুমি আবার অন্য মিনিং এ নিও না,
মানে
জ্যোতিষ হিসেবে কাজ করে, তুমি দুপুর সকাল থেকে দুপুর পর্যন্ত ফার্ম গেটের ওভারব্রিজের নিচে রবি ভাইকে পাওয়া যায়, ওখানে অবশ্য তিনি জ্যোতিষ কি জানি জগদীশানন্দ না কি একটা নাম ধারণ করে ওখানে বসে।
হইছে জগদীশ এখন রাখেন না, এতদিন পর আমি লাইন পাইছি, লাইন পাই না পাই না, আজকে আমি পেয়ে গেছি। জাহিদ ভাইয়াকে এতগুলো ধন্যবাদ।
আচ্ছা তুমি কয়টা সেলফি তুলছো ভূমিকম্পের সময় আসা?
আমি এখনো মস্তিষ্ক বিকৃত হয় নাই আমার যে ভূমিকম্পের সময় আমি সেলফি তুলবো।
ভূমিকম্পের সময় কি করেছো?
ভূমিকম্পের সময় শনিবারের ভূমিকম্পের সময় আমি ক্লাসে ছিলাম।
তারপর কি হয়েছে?
বাকি
নিচে তোমার টিচার বসে, উফ আবার প্রেসারের সমস্যা দেখা দিচ্ছে।
আমার টিচার না, আমি নিজেই টিচার।
ও তুমি নিজে টিচার? তুই কি করছো?
আমি স্টুডেন্ট পড়াচ্ছিলাম।
ভূমিকম্পের উপর নিচে পড়াচ্ছিলে আমাদের মানব
কত এক একনিষ্ঠ শিক্ষক, ভূমিকম্প হচ্ছে কেন তিনি পড়িয়েই যাচ্ছেন পড়িয়ে যাচ্ছেন।
তুমি সিরিয়াসলি ভূমিকম্পের সময় পোলাপান পড়াই যাচ্ছিলা?
সিরিয়াসলি সত্যি?
তারপর দ্বিতীয় দিনে কি হয়েছে?
দ্বিতীয় দিনে হচ্ছে অনুভূত হয়েছে, তখন আমি বসেছিলাম, আমি মানে টু টেল পাইছি, আর থার্ড দিন আমি টেল পাই নাই।
আচ্ছা ভেরি গুড। এখন ধরো স্কুলে ভূমিকম্প হলো, তুমি কি তোমার স্টুডেন্টদের ফেলে দৌড় দিবা না ওদেরকে নিয়ে দৌড় দিবা, কোনটা করবা?
সবাইকে নিয়ে আগে বাচ্চাগুলোকে বের করতে হবে, তারপরে আমি।
এটা 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 হচ্ছে তো তোমার জন্য জানাটা খুবই দরকার। আমাদের যারা ফোন দেয় বস, আমরা এক ফকির, আমাদেরকে যারা ফোন দেয় তারা একই অর্থনৈতিক কাঠামোতে বাস করে,
তবু তো ফোন দেয়। ওই যে বললাম না এক মিনিট, বলে আমি 800 বার কল দিচ্ছি, একবারও তো কল আসেনি আমাদের সেদিন, শুধু কোনো কলই আসেনি, কেন মিস কল যদি দিলাম মহাপুরুষ হিমু মহসেন, মানুষকে হাসি খুশি রাখার ব্রত নিয়ে মেন্টস বাতি জ্বালাও পরিচিত বা প্রতিষ্ঠিত, ভূমিকম্পের মতো ভয়ানক জিনিসকে কত আনন্দ মজার সাথে বোঝানো হচ্ছে, মেন্টস ইজ দ্য বেস্ট প্রোগ্রাম অ্যাজ আই এভার সিন।
সিন না হার্ড হবে,
হার্ড লিসেন লিসেন।
আমি ফিরোজের ব্যাপারটা বলি, আমি আমি হার্ট ফাউন্ডেশনে ভর্তি হলাম মাস্টার, হার্ট ফাউন্ডেশনে ভর্তি হওয়ার পর আমার বন্ধু বান্ধবের মধ্যে তো সবার বুকে ব্যথা শুরু হইলো, মানে আমি হার্ট ফাউন্ডেশনে ভর্তি হলাম, ওখান থেকে আমি রিলিজ পেলাম, সবার বুকের ব্যথা, সবারই দেখা গেল হার্টের সমস্যা, এবং সবাই চেক আপ করা শুরু করলো, তার মধ্যে ফিরোজ, সে মোটামুটি শতভাগ নিশ্চিত যে তার হার্টের সমস্যা আছে, কিন্তু চেক আপ করানোর টাকা নেই, ফিরোজ তো চাকরি বাকরি তখন করতো না, মানে এখন খুব বাধ্য হয়ে করে, তখন করতো না, চেক আপ করানো টাকা নেই বেকার মানুষ। হঠাৎ করে একদিন তার বুক ধরপর মাথা ঘোরানো শুরু করছে, সে দৌড়ায় হার্ট ফাউন্ডেশনে ইমার্জেন্সি চলে গেছে। চলে যাওয়ার পর সে এত বেশি প্যানিক হয়ে গেছিল যে তার বোধহয় আমার মতো অ্যাটাকের দিকে যাচ্ছে, তাকে ইমার্জেন্সি ভর্তি করে নিচ্ছে। ভর্তি করে নিয়ে তার ট্রিটমেন্ট শুরু হয়েছে। আমি সন্ধ্যার সময় যখন অফিস টফিস শেষ করে আমি ফিরোজকে দেখতে গেলাম, ফিরোজ পুরা ক্যাপটায় পড়ে রয়েছে, এই মরে মরে অবস্থা। আমার কখনের ঘটনা বললো সকাল 11:15। ও আচ্ছা, আপনি কই ছিলেন? আমি আপনারা ফোনে করছিলাম। আমি না, তখন ভূমিকম্প হচ্ছিল, আমি সিরিয়াস তো, ওই দিন ভূমিকম্প শেষ হওয়া সকাল 11:15। এটা ফিরোজ স্ট্রেইট সে মরার অবস্থা থেকে পুরো বসে কি বললেন, ভূমিকম্প ফিরোজ সাথে সাথে ভালো হয়ে গেল। কারণ আসলে মূল ঝামেলাটা কি, তখন ফিরোজ শুয়েছিল তো ভূমিকম্প, ও দুনিয়া দুলতেছিল, ও ডাক্তারকে এই কথাই বলতেছে যে দুনিয়া দুলতেছে
11:00 দিকে,
একদম 11:30 দিকে। ততক্ষণে ফিরোজের বেশ বড় মোটা অঙ্কের বিল চলে আসছে হাস ফাউন্ডেশনে, যে সেই টাকাটা দিয়ে গেছে। এই তিন ভূমিকম্পে অজস্র লোক
কোন প্রেমিকা আতঙ্কিত হয়ে টেক্সট পাঠাইছে,
এই তোমাকে না বলেছিলাম, আমার না মাথা ঘুরাচ্ছে, গা গুলাচ্ছে, ঠিক আছে। তো অনেক এই প্রসঙ্গে, এটা আমেরিকার সত্যিকারের ঘটনা, সেটা হচ্ছে যে আপনার আমেরিকায় কি কি হলো 9/11। আপনার টুইন টাওয়ারে এক লোক কাজ করত, সে ওই দিন অফিস ফাঁকি দিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে একটা হোটেলে ডেটিং করতেছিল,
এবং সে
বিবাহিত ছিল, এবং
বউকে ফাঁকি দিয়ে,
বউকে ফাঁকি দিয়ে সে গার্লফ্রেন্ডের সাথে হোটেলে ছিল সেই সময়টা, বউ এবং অফিস দুইটা ফাঁকি দিয়ে। ওই দিন আসলে তার অফিস ছিলই না খুব সম্ভবত, টুইন টাওয়ার ধসে পড়ার পর বউ তো এটা টিভিতে দেখে ব্যাপক কান্দাকাটি, স্বামীটা গেল, তারপর কি মনে করে জানো, হাজবেন্ডকে ফোন দিছে, হাজবেন্ড ফোন দিছে, তুই কোথায়? অফিসে। কোন অফিসে? টুইন টাওয়ারে।
তখন হাজবেন্ড জানে
সে তো অন্য জগতে, তখন তো তার নিজেরই যাদের একাধিক প্রেমিকা আছে বা যারা বিয়ের পাশাপাশি একটা প্রেম করে, তারা বেশ বাটের মধ্যে আছে। কারণ ভূমিকম্প হচ্ছে, বউকে অফিস থেকে ফোন দিচ্ছে, ওদিকে প্রেমিকাও ফোন দিচ্ছে
একই সঙ্গে,
একই সঙ্গে। হ্যাঁ, এখন দুইটা কল তো একসঙ্গে রিসিভ করা যাবে না, যে কোনো একটা কল ইন হয়েছে এবং আরেকটা লাইন মানে আর কি বিজি টোনে রয়ে গেছে, ওয়েটিং এ রয়ে গেছে। তো আমারই জানা মতো 4-5 জন এরকম ভীষণ বিপদে পড়ছে, যে কার সাথে কথা বলতেছিলাম, ঠিক আছে, ভূমিকম্পের সময় ফোন দিলে তোমাকে পাওয়া যায় না, একদম ভূমিকম্পের সময় কেন তুমি কথা বলো? কারণ আর কিছু না, কারণ হচ্ছে যে ওই লোকটা হয়তো 2-3 বা ওই ছেলেটা 2-3 প্রেম করে। সো ভূমিকম্প আমাদের না চরম কিছু সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। ভূমিকম্প আমাদেরকে শেখাচ্ছে যে আমরা ওই ধরেন একটা ছেলে ভূমিকম্পের ঠিক 5 মিনিট আগে স্ট্যাটাস দিছে, এই জীবন আর রাখবো না, ভূমিকম্প 5 মিনিট পর আল্লাহ একটুর জন্য বাঁচাইছে, ঠিক আছে। এগুলি খুব ভয়াবহ আমাদের, খুব মানে আমরা যে জীবন নিয়ে খুব ফাইলে মেশে তাই করি। আমি তো একটা ভাব দেখাই যে আমি কোনো কিছু কেয়ার করি না, মরে গেলে যাবো মরে, কিন্তু ভূমিকম্পে পুরো ফ্ল্যাটের মধ্যে, পুরো বিল্ডিং এর মধ্যে 30 ফ্ল্যাটের মধ্যে সবচেয়ে আতঙ্কিত লোক, যে একদম খালি গায়ে, আমি জানি না সঠিক লুঙ্গি পরা ছিলাম, আমি এখনো মনে করতে পারতেছি সেটা ছিলাম আমি। আমার জীবনের যে মায়া কত এটা আমি নিজে বুঝতে পারছি। আমার মা দেখি সবার কাছে গল্প করতেছে, রুবি এত, বিটু এত, ভয় পায় এত, আমি সবার ছেড়ে আমি এবং দ্রুত গতিতে, যত দ্রুত গতিতে নামা সম্ভব। তবে এখন একটু স্মার্ট হয়েছি, এখন শার্ট প্যান্ট পরে কালকে আমি ভাবছিলাম শেভ করে নামবো কিনা।
আপনি আরেকটা ভালো কাজ করতে পারেন, শার্ট প্যান্ট পরার সময় লাগে, আপনি মোটামুটি ইনটিন করেই ঘুমাইতে পারেন, ইনটিন করে ঘুমানো উচিত,
তাই করা উচিত। যে ফ্ল্যাটে সব লোকজন বলতেছিল যে এই ভূমিকম্প তো দিনের বেলায় হলো, রাত্রে হলে আমরা কি করি? রাতে তো ম্যাক্সিমাম মানুষ ঘুমায় থাকে, সেই সময় ভূমিকম্প হলে কি হতো? একটা ভালো জিনিস হতো যে আপনি যা হওয়ার ঘুমের মধ্যে হয়ে গেল, আপনি আর প্যানিক হলেন না, দৌড়ায় বেরোতে গিয়ে হাত পাওয়া ভাঙলেন না, প্রেশারের ওষুধও খেয়ে ফেললেন না, ঠাস করে যা হওয়ার ঘুমের মধ্যেই হয়ে গেল। যেমন ওই যে পুয়েটের লোকজন ঘুমাইছিল, ঘুম থেকে উঠে দেখে তারা ইরাকের অংশ হয়ে গেছে, আপনি চোখ মেলে দেখলেন যে আপনি অন্য কোনো একটা জগতে বাস করতেছেন। এটা একদম যে খারাপ হবে তা কিন্তু না, এটা হতেই পারে, এটা মানে যাচ্ছে। তবে ঢাকা খুবই কুৎসিত একটা শহর, বিশেষ করে যারা মধ্যবিত্ত শ্রেণী আছে তাদের জন্য ঢাকা অসম্ভব কুৎসিত এবং অমানবিক একটা নগরী। ঢাকার অধিকাংশ ফ্ল্যাটে কি হয় আমি বলি, ফ্ল্যাটের বাড়িওয়ালা নিরাপত্তার নামে রাত 11টার পর গেট আটকায় থাকে এবং ওই গেটের চাবি একমাত্র ওই ফ্ল্যাটের বাড়িওয়ালার কাছে থাকে। ভূমিকম্প মানে আমি এইবার অনুরোধ করব, এটা নিয়ে আমি এটা যখন আমি প্রথম শুনি আমি না বেশ মানে আমি আপনাকে বলি যে আমার বাসায় থাকবে ইতালিয়ানরা, তো আমার যে পাওলো সাবে মানুষ তিনি আমার বাসায় থাকবে একবারটা। আমি আমরা এই হোটেল টোটেল আড্ডা মেরে রাত্রে ঢুকতেছি, তখন ঢুকে দেখি যে আমার বাসার মানে বাসায় ঢুকতে যাবো, দেখি বাসার গেট আটকায় দিচ্ছে। 12টার দিকে আমরা ফিরছি রাত্রে, ওই পুরান ঢাকায় কেটে ফিরতেছি, তো গেট আটকায় দিচ্ছে। তো বিদেশিরা কি বলে, গেটটা তালা চাবি দিয়ে গেটটা খুললো, তারা বললো না বাড়িওয়ালাকে ফোন দিতে হবে। পাওলো শুনে আকাশ থেকে বললো যে তুমি এই বাসায় থাকো, এই বাসার চাবি আরেকজনের কাছে, হ্যাঁ তুমি থাকো এই বাসায়। বাড়িওয়ালা এসে দরজা খুলে দিয়ে আবার চাবি নিয়ে যখন যাচ্ছে, পাওলো খুব শক্ত গলায় বললো সে বাসার ভিতরে ঢুকবে না। কেন ঢুকবেন? সে বাড়িওয়ালাকে বললো যে ওকে বাংলায় বুঝায় বললো, আমি রাত্রে একটা জায়গায় থাকবো, সেই জায়গায় রাত্রে আগুন লাগতে পারে, সেই জায়গায় রাত্রে ভূমিকম্প হতে পারে, সেই জায়গায় কোনো ইমার্জেন্সি লাগতে পারে, আমি নিচের তালায় নেমে আমি বাড়িওয়ালাকে তখন রাত্রে ফোন দেবো যে আমার বাসায় আগুন লাগছে, তুমি এসে তালা চাবি দাও।
বা হঠাৎ করে বাসার যে কারো
হার্ট অ্যাটাক হতে পারে
সময় নষ্ট হয়।
আমি জানি আমাদের রেডিও লিসেনাররা যারা আছে তাদের অধিকাংশের এই ঘটনাটা এই সমস্যাটা আছে, যে যাদের চাবি থাকে বাড়িওয়ালার কাছে, যাদের চাবি বাড়িওয়ালার কাছে থাকে, এবং এটা খুবই অমানবিক একটা শহর। এইটা যে কি পরিমাণ রাত্রেবেলায় গার্মেন্টসেও তো অনেক গার্মেন্টস আগুন লাগছে, লোকজন বেরোতে পারে না। কেন বেরোতে পারে না? কারণ গার্মেন্টসের মালিকরা সন্দেহ করে যে ওর তালা মেরে শ্রমিকদেরকে না রাখলে ওরা চুরি করে জিনিসপত্র নিয়ে যাবে। বিপদের সময় অবশ্যই চাবি খুঁজে পাওয়া যাবে না, মার্ফি ল তাই বলে যে বিপদের সময় চাবি খুঁজে পাওয়া যায় না। অনেকে আবার আমরা নিজেরাই নিরাপত্তার জন্য কি করে আমাদের গেটে তালা মেরে রাখি, কিন্তু যখন ভূমিকম্প হবে বা বিপদ হবে তখন কিন্তু মানে আমাদের মাথা খুব স্বাভাবিকভাবে কাজ করবে না, তখন অবিসম্ভব মানে অবসম্ভাবী ভাবে চাবিটা খুঁজে পাওয়া যাবে না। এই সব ব্যাপারে এখন থেকেই সচেতন হওয়ার সময়, সুন্দর ভূমিকম্প এই শিক্ষাটা দিয়ে গেছে তো আমাদেরকে যে সবার কাছে চাবি থাকা উচিত। চাবির জন্য আমি বাসা থেকে বেরোতে পারলাম না, আমি বিল্ডিং ধসে মারা গেলাম, এটা যেন না হয়।
এবং একটা নির্মম বাস্তবতার কথা রবে আমি বলি, যেটা আমরা যারা ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরে থাকি, আমাদের ভূমিকম্পের সময় বিল্ডিং থেকে বের হয়ে বাঁচার সম্ভাবনা খুবই কম। এটা খুবই প্র্যাকটিক্যাল আমি বলছি, হয়তো আমার কথাটা নিরাশাবাদীর কথার মতো শোনাবে, বাস্তবতা খুবই কম। এক নম্বর কথা হচ্ছে আপনি অনেক উপরে থাকেন, হয়তো তিনতলা চারতলা পাঁচতলা, সেখান থেকে বের হয়ে আপনি যে বাইরে দাঁড়াবেন সেখানেও কোনো এক চিলতে জায়গা নেই, আপনার বাড়ির উপর বাড়ি, আপনি যে একটা রাস্তায় দাঁড়াবেন আপনার পাশের বিল্ডিংও তো আপনার সামনে এসে পড়তে পারে। তো আমরা আসলে যদি প্রস্তুতি সিরিয়াসলি নিতে চাই, আমাদের অবশ্যই যে আপনি যেটা বললেন শুকনো খাবার সহ একটা ব্যাগ তৈরি করে রাখা, এবং আরেকটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, এই বুদ্ধিটা আসলে ভূমিকম্প হলে যদি বুঝতে পারেন যে আপনি বের হতে পারবেন তো বের হলেন, আর যদি বুঝতে পারেন যে আপনি বের হতে পারছেন না, দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে সোফার পাশে গিয়ে আশ্রয়টা নেওয়া, হয় কি যখন সিলিং ধসে পড়ে তখন সিলিংটা সোফার উপরে পড়ে, এবং সোফার উপরে পড়ে সোফার উপর নিচে ফাঁকা জায়গাটা একটা শূন্য একটা জায়গা তৈরি,
একটা ত্রিভুজ তৈরি হয়।
এবং এর আগে অনেক ভূমিকম্প থেকে, বিশেষ করে ক্যালিফোর্নিয়া সবচেয়ে বেশি ভূমিকম্প হয়, এবং
না না আমি হাসতেছি এই কারণে যে আমাদের বাংলাদেশের সমস্যাটা কোথায়, আমি
অনেক ভাষায় সোফাই নেই,
না 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 সোফাই নেই না, আপনি বললেন না যে সিলিংটা খসে পড়ল, খসে সোফার উপর পড়ল, এবং সোফার উপর একটা যখন সমতল জিনিস পড়বে একটা ত্রিভুজ তৈরি হবে, আপনি ওই ত্রিভুজের ফাঁকে থাকবেন। ঝামেলাটা হচ্ছে যে সিলিংটা যে বাসা থেকে খসে পড়বে ওইখানেও কেউ নিচ্ছে আপনার বুদ্ধি শুনেছে সোফার কোনায় বসে রয়েছে, সে যে তুলে আপনার মাথার উপর পড়লো আপনার মাথায় পড়বে, সে বেচারা যে সিলিং এর উপর সোফার পাশে বসে রয়েছে তার কি হবে? আমাদের ঝামেলাটা কি আমাদের বিশ্ববিদ্যালয় গুলোতে কোন গবেষণার কাজ হয় না? আপনি আপনি জিজ্ঞেস করেন বাংলাদেশে কয় প্রজাতির মাছ আছে, এটা নদীমাতৃক দেশ, হ্যাঁ কেউ বলতে পারবে না, কারণ এটা নিয়ে কোনো গবেষণা নেই। কি কি মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে কেউ বলতে পারবেন না। এইবার হালদা নদীতে মাছ ডিম পারে নাই কেন? এই বছর একদমই ডিম পারে না, কেউ বলতে পারবে না, কারণ আমাদের এগুলি নিয়ে আমাদের গবেষণা কারা করে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা গবেষণা করে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনেক কাজ আছে, শিক্ষার্থীরা তারও বেশি কাজে, তাদের ফেসবুকিং আছে, গার্লফ্রেন্ড আছে, পলিটিক্স আছে, আর টিচাররা তো পড়ানো বাদ দিয়ে আর যা যা টিভি টক শো কনসালটেন্সি মুখ টুমুখ করে, সব কোনো গবেষণা নেই। ঢাকার মতো ভূমিকম্প প্রবণ অঞ্চলে কি করা উচিত
এটা নিয়ে আসলে সঠিক কোনো নির্দেশনা নাই,
এবং ঢাকাকে কিন্তু সারা পৃথিবী বারবার বলতেছে, অনেকদিন ধরে বলে যাচ্ছে যে ঢাকা একটা ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে আছে, তোমরা সতর্ক হও। ঢাকা কিন্তু সতর্ক হচ্ছে না। সতর্ক কারা হবে? সতর্ক হবে হচ্ছে যারা দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে পড়াশোনা করেন বিশ্ববিদ্যালয়ে, তারা গবেষণা করে বের করবেন, বা যারা ভূতাত্ত্বিক ভূতত্ত্ব নিয়ে পড়াশোনা তারা গবেষণা করে বের করবেন যে ঢাকার চান্স কতখানি, বাংলাদেশ কতখানি ঝুঁকির মধ্যে আছে। তারা তো গবেষণাটা করতেছে না, তারা হচ্ছে আপনার মতো মহাপণ্ডিত, কিছু হইলেই গুগলে সার্চ মেরে কিভাবে হাউ টু রেস্কিউ ফ্রম সার্চ মেরে ওই পদ্ধতির নাম ড্রপ ডাউন কভার, ঠিক আছে, ওটা খুঁজে বের করছে এটা কি পরিমাণ, এবং টেলিভিশনে এটা বলা হচ্ছে
না,
পত্রিকা অ্যাড দেওয়া হচ্ছে,
আমি আপনাকে বলি
এবং কি পরিমাণ মূর্খলে বললে যে আলমারির সাথে দেয়াল রাখবেন না, মানে আলমারির কি ঘরের মাঝখানে রাখবো? সে আবার বলতেছে যে আমরা সবসময় ফ্রিজের সাথে কি ফ্রিজ তো আমাদের দেয়াল ফ্রিজ করে রাখবো, বলে খাটের উপর ফ্রিজ রাখবো, মানে ঝুঁকিটা অনেকাংশে
বলে লাভ নেই।
দুই নম্বর কথা হচ্ছে যে এই যে তিনটা পরপর ভূমিকম্প হইলো, বাংলাদেশে এতগুলো স্কুল কলেজ, এই যে আলবার্ট আশা সেও ফোন, এতগুলো স্কুল কলেজ, এই যে এবিসি রেডিও, এরকম অসংখ্য প্রতিষ্ঠান আছে, কোথাও কি
একটা প্রশিক্ষণ
ড্রিল করা হয়েছে? কোথাও ড্রিল করা হয় না, বরং আমাদের একটা অটো ড্রিল হয়ে গেছে। চিন্তা করে দেখেন রাজীব, ড্রিল জিনিসটা কি অসাধারণ একটা ব্যাপার। ড্রিল জিনিসটা প্রথম দিন আমি লুঙ্গি পরে খালি গায়ে খালি পায়ে বেরোইছি, কিন্তু আমি যখন থার্ড দিন বেরোইছি তখন আমার সাথে, আমি ফাজলামাবাদ দিয়ে বলতেছি, আমি যখন থার্ড দিন বেরোইছি তখন আমার পকেটে মোবাইল আছে, চার্জার আছে, এবং ছোট্ট একটা ব্যাগও আছে। তার মানে কি, যে দুইটা দিন দৌড়ায় যে নামছি, এবং খুব তৃতীয় দিন নামছি খুবই ঠান্ডা মাথায় নামছি, এবং খুবই স্মার্টলি নামছি, এবং অতি দ্রুত নামতে পারছি, এবং অতি দ্রুত একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারছি, এবং প্রস্তুতি নিয়ে দাঁড়াতে পারছি। এইটা কেন হয়েছে? এটা ওই ড্রিলটা করার কারণ হয়েছে। এই ড্রিলটা, এটা হচ্ছে একটা ওয়েক আপ কল ফ্রম নেচার। এই ওয়েক আপ কলটা আমাদের এই ড্রিমটা শেখাচ্ছে, মানে এই ড্রিলটা করতে শেখাচ্ছে এবং আমাদেরকে প্রস্তুত হতে শেখাচ্ছে। এবং আমরা ওয়েক আপ করলে আমরা জাগতেছি না, আমরা আরো বেশি ঘুমিয়ে পড়তেছি। এই যে সোফার নিচে দাঁড়ানো, আমি মুসার সঙ্গে আলাপ করতেছিলাম, যে দুর্যোগ ব্যবস্থা, ও বললো যে বিমের নিচে দাঁড়াবে, বিমল বিমের নিচে দাঁড়াবে, ঠিক আছে, বিমের ব্যাপারটা বুঝে যাব। বলতে বিম সাধারণত শক্ত ভিত্তির উপর তৈরি হয়, বিমটা একটু বিল্ডিংয়ের মধ্যে বিমটা স্ট্রংলি বানানো হয় অন্য পার্টের তুলনায়। বাংলাদেশের অবস্থা আপনি জানেন, ভেজাল সিমেন্ট, সস্তা সিমেন্ট এবং সস্তার রড, এবং যেহেতু ঢাকা শহরে প্রচুর ফ্ল্যাট বানাতে হবে, প্রচুর বিক্রি করতে হবে, এবং আপনার মতো কিছু গাবর আছে যারা ঢাকা শহরে ফ্ল্যাট কেনাটাকে জীবনের পরমার্থ মনে করে, তাদের আয়ত্তের মধ্যে রাখতে হবে। সস্তায় বানায়, সস্তায় কেনে লোকজন, ঠিক আছে, সবার আগে ভেঙে পড়বে হচ্ছে বিমটা। মানে একটা নর্মাল ওয়াল আপনার মাথায় ভেঙে পড়লে আপনি মরতে হয়তো 10 মিনিট সময় নেবেন, কিন্তু ওই বিমটার নিচে দাঁড়ালে, বিমটা ভেঙে পড়লে আপনি হয়তো 10 সেকেন্ডও সময় পাবেন না বাঁচার। এক অর্থে ভালো, মৃত্যু ত্বরান্বিত হওয়া মানে কষ্ট কমে যাওয়া। বাট রাজীব, আমি বলি কি যে আমরা রেডিওতে এই কথাগুলো বলি, যে আমি তো আমার বাসায় ড্রিল করাই ফেলছি, টোটালি ড্রিল করা ফেলছে। আমার দুই মেয়ে জানে কি করতে হবে, আমি জানি যে বাঁচার কোনো রাস্তা নাই। এই যে আপনি হতাশাবাদী কথা বলতেছেন যে বাঁচার কোনো, আমি আমিও জানি, কিন্তু চেষ্টাটা করতে তো সমস্যা নেই, আমরা চেষ্টাটা করি। এই যে তিন দিন ভূমিকম্প হইল, তার মধ্যে কিন্তু মাত্র একদিন আমি আমার দুই মেয়েকে একসঙ্গে পাইছি। কোনোদিন এক মেয়ে স্কুলে ছিল, আরেকদিন তো দুই মেয়ে স্কুলে ছিল, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা কি, এই ট্রেনিংটা তাদের দেয়া থাকলে ওরা কিন্তু গিয়ে আবার স্কুলে বান্ধবীদের সাথে আলাপ করছে, ওই বান্ধবীর আবার পরদিন তারা ঠিক সেইভাবে ব্যাক টেক প্রিপেয়ার করে বের হয়েছে। আমরা বরং এই কথাগুলো বলি যে তো আমাদের প্রত্যেকটা অফিসের ড্রিল করানো দরকার, যে ভূমিকম্প হলে আগুন লাগলে কিভাবে আমি দ্রুত বের হব। একই সাথে স্কুলেও করানো দরকার, এবং একই সাথে এই অ্যাওয়ারনেস গুলো গড়ে তোলা দরকার। দেখেন, মেয়র ইলেকশনের আগে আগে ভূমিকম্প হইল, মেয়র ইলেকশনের ঠিক তিন দিন আগে নানা ভূমিকম্প হইল। এটা খুবই সিম্বলিক একটা ব্যাপার, আমরা একটা সিটির মেয়রকে ইলেক্টেড করতে যাচ্ছি, বাট এই ভূমিকম্পটা আরেকটু বেশি হলে হয়তো এই সিটিতেই থাকতো না। আমার কাছে মনে হচ্ছিল যে আমি পম্পেই নগরীতে বাস করতেছি এবং এটা পম্পেই নগরীতে পরিণত হবে। আমরা আমরা আমাদের তো অফুরন্ত গ্যাস আছে, আমরা গ্যাস গ্যাসের চুলা যেমন জ্বালায় রাখি, গ্যাসের কানেকশনটাও আমাদের দেওয়া হয় খুবই হাস্যকর পদ্ধতিতে, পাইপে সারাক্ষণ গ্যাস আছে। পৃথিবীর সমস্ত দেশে হচ্ছে গ্যাস অটোমেটিক বন্ধ করে দেওয়ার, কেন্দ্রীয়ভাবে গ্যাস বন্ধ করে দেওয়ার ব্যবস্থা আছে, এবং আপনাকে গ্যাসের লাইন নিতে হলে ওই অথরিটির অনুমতি লাগে। আর আপনারা কিভাবে রংপুরে গ্যাসের লাইন দেন, আগে যোগাযোগ করেন গ্যাস মিস্ত্রির সাথে, সে পাইপাই না লাগাতে আপনার রংপুরে গ্যাস নাই। কথার কথা বলতে হবে, রংপুরে থাকার কথা না, রংপুরে রংপুরের কাহিনীটা আমি আসতেছি আসতেছি পরে, আমি ওইটা নিয়ে একটা আলাদা শো করতে চাই, মানে ওইটা বলে আমার মেজাজটা খারাপ করে দেন না। রংপুরের ট্রেন সকাল 9:45, আমি সেফটির জন্য 7:30 গেছি। 9:30 ট্রেন, লেখা আছে অনির্ধারিত বিলম্ব, অনির্ধারিত বিলম্ব বোঝার জন্য আমি টেক্সট করছি, সার্ভিস আছে 771 ট্রেনের নাম্বার ছিল, এটা লিখে আমি টেক্সট করছি। রিপ্লাই আসবে যে কতক্ষণ পর ট্রেনটা আসবে, ট্রেনটা ট্র্যাক করা যায়, এর আগে মেমেশিং এসে ট্রেন ট্র্যাক করা যায়, অমুক স্টেশনে আসে। 50 মেসেজ আসছে, আমি 771 ট্রেনের ইনফরমেশন জানতে চাই, পাঠাচ্ছি 50 মেসেজ আসছে 772। পরে শুনলাম যে ট্রেন সকাল 9:00 ঢাকা থেকে ছাড়বে, ওই ট্রেন রংপুরে তখনও রয়েছে, রংপুরই ছাড়ে। তো রংপুর নিয়ে বেশি আমাকে মুখ খোলায় নারাজি
না। আমি দুইটা কথা বলি, একটা কথা হচ্ছে আপনার মোবাইলে 771 এর আপনি টেক্সট পাঠান পাঠিয়েছেন, সেটা 772 তে আসছে। সমস্যাটা আপনার মোবাইলের বস, মোবাইলের মেমোরি কার্ডে এমন অনেক জিনিস রাখছেন যেগুলো একটু সেন্সিটিভ, যেগুলো একটু মানে মানে ভাইরাস ফ্রেন্ডলি আর কি, ভাইরাস পোষে আর কি ওই জিনিসগুলো। এটা বস অনেক হচ্ছে, আপনার মোবাইল থেকে আমার কাছে মেসেজ আসে, হাই জানু কি করছে, তোমাকে দেখতে অনেক ইচ্ছে করছে, তোমাকে অনেকগুলো চুমু চুমু, আরো আরো এটা আমি সবচেয়ে প্রকাশযোগ্য মেসেজটা বললাম, যেটা আপনি পাঠান আপনার প্রেমিকাকে, কিন্তু যেহেতু আপনার মোবাইলের সেটা স্বায়ত্তশাসিত এবং স্বচালিত একটি মোবাইল এবং ভাইরাসে পরিপূর্ণ একটি মোবাইল, সেটা অটোমেটিক্যালি আপনার প্রেমিকার বদলে আমার কাছে মেসেজ চলে আসে। বস আপনি হার্ড ডিস্কটা আপনার মেমোরি কার্ডটা ফরম্যাট করে নিন, ভাইরাসগুলো সব শেষ করেন, অটোমেটিক্যালি ওই 771 এর ইয়ে পাঠালে 771 আসবে। আর একটা কথা বলি, ট্রেনের ব্যাপারটা বলি, রংপুরের 9:00 ট্রেন 8:50 ছাড়ে, এইটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, পৃথিবীর একমাত্র ট্রেন যেটা 9:00 ছাড়ার কথা সেটা 8:50 ছাড়ে। এবং আমি নিয়মিত রংপুরের রংপুর এক্সপ্রেস, সেই ট্রেনটার নাম, সেই রংপুর এক্সপ্রেসের যাত্রী জন্যই আমি জানি, এবং আমি সেই
যেমন আপনি ক্লাস বস, আপনার রংপুর এক্সপ্রেস
ক্লাস না ক্লাস,
কেউ জানে না ওই ট্রেন সমস্ত জায়গায়, মানে আপনি তো জানেন যে স্টেশন থেকে একটা ট্রেন অনেকগুলো ট্রেন ছাড়ে বস, রংপুর এক্সপ্রেস, তারপর হচ্ছে আপনার ওই যে একতা, চিরতা, নিশিতা, তুলনা, সব কিন্তু লেখা আছে, 5 মিনিট লেট, 10 মিনিট লেট, কোনটা 2 ঘন্টা লেট, কোনটা 4.5 ঘন্টা লেট, এটাও লেখা আছে। শুধু রংপুর ট্রেনের ব্যাপার হচ্ছে অনির্ধারিত বিলম্ব, এটার যে কি মানে,
তারপর আপনি যে
মানে ওই ট্রেনটা মানে ওই ট্রেন যে কোথায় আছে, একমাত্র ট্রেনের ড্রাইভার এবং যাত্রীরা ছাড়া।
তারপর আপনি গিয়ে স্টেশন মাস্টারের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে রংপুর এক্সপ্রেস কখন আসবে,
হ্যাঁ স্টেশন মাস্টার কি বলছে জানেন, স্টেশন মাস্টার ওই কথাই বলছে যেটা ওই ট্রেনের ড্রাইভারও জানে না যে এই ট্রেন কখন আসবে।
কিন্তু আমি শুনলাম আপনি গিয়ে জিজ্ঞেস করছেন, আচ্ছা ভাই রংপুর এক্সপ্রেস কখন আসবে? আমি বলছি এটা এখন ঠিক হয় নাই টাইম। আচ্ছা ঠিক আছে, তুর্ণা নিশিতা এক্সপ্রেস কখন আসবে? আমি বলছি 7টায়। আমি বলছি একতা এক্সপ্রেস কখন আসবে? বলছে 11টায়। তারপর আপনি জিজ্ঞেস করছেন আগমনী এক্সপ্রেস কখন আসবে? বলছে ওটা 2:30। আপনি তখন জিজ্ঞেস করছেন অমুক এক্সপ্রেস কখন আসবে? এরকম বেশ কয়েকটা জিজ্ঞেস করছেন। এই স্টেশনে ভাই বলছে আপনি যাবেন কই ভাই? আপনি এতগুলো ট্রেনের খোঁজ নিচ্ছেন কই কেন? তা না আপনি নাকি বলছেন আমি না আসলে প্ল্যাটফর্মটা পার হবো, কখন কোন ট্রেন আসবে এটা জানিয়ে নিতেন। ঘটনা সত্যি,
ঘটনা সত্যি। ছোট্ট একটা ভিডিও, 300 মিনিট পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাক। রবি ভাই জানেন ফার্স্ট ভূমিকম্পের দিন আমার ম্যাথ এক্সাম ছিল, আমার একটা অঙ্ক কিছুতেই মিলছিল না, ভূমিকম্পের পর মিলে গেছে। মানে ভূমিকম্পের পর মাথা ঝাঁকি খাইছে এবং ঝাঁকিকার পর বুদ্ধি করছে, বুদ্ধি করার পর সে অঙ্কটা মেনে ফেলছে। এবং আমার জানা মতে, ধরেন আমি তো 8টায় থাকি, আমার এক বান্ধবী স্ট্যাটাস দিছে সে তাকে 18 অনেক সক্রে ফ্ল্যাট কিনছে 18, সে কি করবে আমার ইনবক্সে যেতে? আমি দেখো খোঁজ না কিস্তিতে কোথাও প্যারাসুট কিনতে পাওয়া যায় না, যারা 18 থাকে, 20 21 থাকে, জাপান গাড়ি সিটি আছে না, ওখানে তো বোধ হয় 100 পর্যন্ত ওরা করে ফেলছে। প্যারাসুট ছাড়া কোনো উপায় বারান্দায় গিয়া এবং কিস্তিতে প্যারাসুট অবশ্যই পাওয়া যায়, জাম্প করো, কারণ জাম্প করতে তো নিচে পড়তে পড়তে তোমার যা স্যাটেল হওয়ার ভূমিতে স্যাটেল হয়ে যাবা। খুবই মানে এটা খুবই কাজের কাজ হবে
না একটা। আপনি তো উড়াই দিচ্ছেন আমার সোফা ইয়েটা থাকে উড়াই দিলেন। আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে যে বাসার অনেকগুলো দেয়াল থাকে, তার মধ্যে একটা দেয়াল সাধারণত অনেক বাসা একটা দেয়াল থাকে বাইরের সাইডে। আপনি যদি ঘরের মাঝখানে যদি আটকা পড়েন, আপনাকে বের করতে নিয়ে আসলে অনেক ভাঙা চোরা বের করে ঢিল করে খুঁড়ে খুঁড়ে নিয়ে এসে বের করে নিয়ে আসতে হবে।
আপনার ধারণা
আপনার দেয়ালটা বাইরের দিকে না, ওই ফ্যাক্ট কি আমি বলি, মানে বাস্তবতা হচ্ছে ভূমিকম্প যদি হয়, ভূমিকম্প 1 মিনিট থেকে বড় যে 1.5 মিনিটের মধ্যে হবে, এটাতে কেউ বাইরে আসতে পারবে না। বাইরে আসলেও বাইরে একটা বিল্ডিং চাপা দিবে, ধরে নিতেই হবে আপনি চাপা পড়তেছেন, সেটা নিয়ে আপনার মানসিক প্রস্তুতিটা নেওয়া দরকার
যে আমি চাপা
চাপা পড়তে।
আমি জাস্ট দুইটা কথা বলি, একটা কথা হচ্ছে যে
বাইরের সাইডের দেয়াল থাকলে
আমরা বারবার ওয়েক আপ কল পাচ্ছি কিন্তু আমাদের ঘুমটা ভাঙতেছে না, এবং রাজীবের মতো আমরা ভাবতেছি চাপা তো পড়বই। হ্যাঁ, যাদের জীবনে চাপা পড়াটাই আসল সুখের ব্যাপার তাদের ব্যাপারে কিছু বলার নাই। আমার মতে হচ্ছে যে ঢাকার উপর চাপ কমানো উচিত, যাদের গ্রামে থাকার অপশন আছে তারা গ্রামে থাকুক, ওইখানে থেকে তারা স্মার্ট গ্যাস স্মার্ট বলুক, মাছ ধরুক, কৃষিকাজ করুক, গ্রামে চলে যাও, গ্রামে চলে যাও সবচেয়ে,
গ্রামে চলে যাবো, সিরিয়াসলি গ্রামে চলে যাও। আমার তো আপনার মতো ফ্ল্যাট নেই, আমার তো আপনার মতো গাড়ি নেই, কোনো আমার পিছুটার নেই।
আরেকটু উদ্ভট কথা, আরেকটু উদ্ভট কথা কি জানেন বস, বাংলাদেশে কিন্তু একটা ম্যাপ আছে ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল, এবং আপনারা একটা কাজ করতে যাচ্ছেন রাজীব, বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঠিক ওই ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চলে আপনারা পাবনায় না কোথায় যেন বানাতে যাচ্ছে, ঠিক আছে? আমি জাস্ট ভাবছি যে যেখানে একটা সরকারি অফিস একটা ওয়েবসাইট মেনটেন করতে পারে না, প্যাসলা গায়ে ফেলেন, সেখানে কিভাবে আপনারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা তুমুল গতিতে নির্মাণ কাজ আগায় চলতেছেন কিভাবে পারবেন আমি ঠিক জানি না। একটা ভূমিকম্প হইলে, একবার কারেন্ট চলে গেলে, ঠিক আছে, কি করবেন আমি ঠিক বুঝতে পারতেছি না। মানে আমরা এত আত্মবিধ্বংসী চিন্তা ভাবনা সবসময় কেন করি, আমার না কোন অবস্থাতে মাথা আয় খেলে
না, সেটা ঠিক বলছে। আমরা
ঢাকার আরেকটা ভয়াবহ,
আমরা সুন্দরবনের মাঝখানে কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছে
যাতে করে আর কি পুরো এটা সুন্দরবন, মানে সুন্দরবন হচ্ছে বাংলাদেশের ফুসফুস, অর্থাৎ যাতে নষ্ট হয়ে যায়। আরেকটা আরেকটা ভয়ঙ্কর কাজ কি করছি, ঢাকা ম্যাক্সিমাম জায়গা কেন ঝুঁকিপূর্ণ জানেন, ঢাকায় ম্যাক্সিমাম জায়গায় ডোবা ছিল, ডোবাগুলোর জলাশয় জলাশয় ছিল, এগুলোর উপর আমরা বিল্ডিং তুলছি। ভূমিকম্পের প্রথম ধাক্কা এই বিল্ডিং গুলো ধসে যাবে। ভূমিকম্পের পর মজার একটা ঘটনা ঘটছে, ভূমিকম্পের পর ফেসবুকে শয়ে শয়ে ছবি যে ঢাকার অমুক ভবন হেলে পড়ছে, ঢাকার অমুক ভবন হেলে পড়ছে। যেমন বনানীর একটা বিল্ডিং দেখলাম যে একটা ভবন হেলে পড়ে, মানে বেশ বিখ্যাত ভবন কামাল আতাতুর্ক রেভিনিউতে একটা ভবন হেলে একটা ভবনের উপর পড়ে গেছে।
আমার ধারণা একটা ভবন পুরুষ ভবন ছিল, একটা মহিলা ভবন
হেলে জাস্ট দুইটা মানে আপনার উপরের দিকে গিয়ে দুইটা ভবন লেগে গেছে
আপনার স্বভাবের, পুরুষ ভবনটা একদম আপনার স্বভাবের।
এটা এরকম প্রচুর ছবি আসতেছে। তা আমি বনানীর একজনকে জিজ্ঞেস করলাম যে বনানীর যে সাবধানে যেও কারণে যে ওখানে কিন্তু বিল্ডিং হেলে পড়ছে, এবং আমি একটি স্ট্যাটাস রেডি করে ফেলছি যে এই বিল্ডিং এর সামনে রাস্তা ইমিডিয়েটলি ইভাকুয়েট করা দরকার। সে আমাকে বললো যে এটা অনেক আগে থাকতেন বিল্ডিং হেলানো,
জন্ম থেকে হেলানো
হেলানো
পিসার হেলানো মন্দিরের মতো।
এবং ফেসবুকের ম্যাক্সিমাম এখন তো রাস্তায় নামলে এখন আমি বিল্ডিং এর দিকে কোন কোন ভবন হেলানো, আমি আমার এলাকাতে কম পক্ষে 38 থেকে 40 ভবন পাইছি যেগুলো অন্তত 1 থেকে 5 ইঞ্চি পর্যন্ত হেলানো। এই জিনিসটা আবিষ্কার হচ্ছে, এটা খুবই ভালো। আর এরপর তো 67 ভবনেও কি ফাটল টাটল কি সব ধরছে। সো বারবার বলতেছি যে এটা বলার চেষ্টা করতেছি, নেচার কিন্তু মাদার নেচার আমাদেরকে বারবার ওয়েক আপ কল দিচ্ছে যে ভালো হও, সুস্থ হও, মানুষ হও, মানুষের মতো জীবনযাপন করো। আমরা সেটা করছি না, আমরা আমরা মাঠকে বিল্ডিং বানায় ফেলছি, পুকুরকে বিল্ডিং বানায় ফেলছে। আপনি ভাবতে পারেন বাংলাদেশে বাংলাদেশ চা বোর্ড কোথায়? বাংলাদেশ চা বোর্ড হচ্ছে মতিঝিলে, যার 100 মাইলের মধ্যে কোনো চা বাগান নেই, এটা থাকার কথা সিলেটে। মৎস্য ভবন হচ্ছে রমনা পার্কের কাছে যেখানে কোনো জলাশয় না, এটা থাকা উচিত চাঁদপুরে। খামার বাড়ি এটা হচ্ছে ফার্ম গেটে, যেখানে গাড়ি ছাড়া কিচ্ছু নাই। এই খামার বাড়ি কেন ফার্ম গেটে থাকবে? এটাকে রংপুরে নিয়ে গেলে কি হয়? যা কিছু সব কিছু আমরা ঢাকায় ঢাকায় করছি। এবং আপনাকে একটা খারাপ খবর দিয়ে শোটা শেষ করে দিই, সেটা হচ্ছে ভূমিকম্প যদি হয়, ধরেন আপনার পাঁচের উপরে যদি ভূমিকম্প হয়, কোন দুইটা বিল্ডিং সবার আগে ভাঙবে জানেন?
কোন দুইটা বিল্ডিং?
ঢাকা মেডিকেল কলেজ এবং সলিমুল্লাহ মেডিকেল
কলেজ।
সেই জায়গায় আপনি চিকিৎসা নেবেন ভাবছেন, ওই দুইটার খুবই ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে, ওই দুইটাই আগে ভেঙে পড়ার কথা
পড়লাম আমি কাজে নিলে আসার পড়ে।
হ্যাঁ, যে ওই দুইটা ভবন হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার মতো ক্লাস লোকেরা ভাবছে যে একজন ফেসবুকে স্ট্যাটাস দিছে, সেও নেট থেকে নামায় সবাই ঘরে বাসি রাখুন। কেন? মানে আপনি যখন ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়বেন তখন বাসিতে ফু দিলে উদ্ধার কর্মীরা এগিয়ে আসবে, এই আশাতেই আইডিয়া। এটাও নেট থেকে নামায় বাসি নিয়ে আমরা যেন বসে থাকি। আপনি আমাকে বলেন ঢাকায় যদি ভূমিকম্প হয়, এক রানা প্লাজা থেকে আমরা আমাদের এক মাস লাগছে, এক মাস না দুই মাস লাগছে একটা বিল্ডিং ধসে পড়ে। আর ঢাকায় যদি বিল্ডিং ধসে পড়ে তাহলে তো কয়শো বিল্ডিং ধসে পড়বে, কি আপনাকে উদ্ধার করতে আসবে? কয়টা ফায়ার ব্রিগেড আছে আপনার? একটা পাইপের ভেতর একটা বাচ্চা পড়ে গেছে, ফায়ার ব্রিগেড বেরি করতে হয় না যে বাচ্চাটা আসলে পড়ছে কি পড়ে না, বাচ্চার মা বলতেছে ও পড়ছে, এলাকাবাসী বলতেছে বাচ্চাটা কান্নার শব্দ পাচ্ছে, ফায়ার ব্রিগেড বলতেছে আমরা তো বাচ্চা পাচ্ছি না। এবং তারা একটা ক্যামেরা কিনে নিয়ে আসছে অনেক আগে বিদেশ থেকে, ক্যামেরা তারা পাইপের ভেতর ঢুকেছে, এরপর ক্যামেরা চালু হয় না। ক্যামেরা ওই যে ওয়াসার এমডির বাসায় ছিল না কিসে ছিল, সে কোনোদিন ক্যামেরা চালায় টেস্ট করে অন্তত কোনো পাইপের ভেতর টেস্ট করে দেখা হয়নি। আপনার ধারণা আপনি বাসি বাজান মনে আনন্দে বস যে সোফার পাশে বসে বাসি বাজান?
আসিবেন্দ্র ছবির মতো হতাশাবাদীরা
আমি আমার বাক্যটা শেষ করতে দেন, আমার বাক্যটা হচ্ছে যে এ ঢাকাবাসী
সময় আছে,
সময় আছে মানুষ হও, আসলে মানুষ হও। এবং এই জাতীয় টিপিক্যাল চিন্তা ভাবনা থেকে আমার যে বিয়ে সৈয়দা রিজওয়ানার কথা ভাল লাগে, সৈয়দা রিজওয়ানার কথা হচ্ছে যে আমাদের মাইন্ডসেটটা বদলানো দরকার, যে আমাদের ফ্ল্যাট কিনতে হবে, আমাদের জমি কিনতে হবে, এই মাইন্ডসেট থেকে আসলে ইমিডিয়েটলি বের হওয়া দরকার। তা নাহলে কারণ আপনার লোভটা যেদিকে থাকবে, বিজনেসম্যানদের দোষ দিয়ে তো লাভ নেই, আপনার লোভ নেই মানুষের দিকে, ওরা আপনাকে সে প্রোডাক্ট এনে হাজির করবে, অশ্লীল অনুষ্ঠান এনে হাজির করবে, আপনি কোনো ক্রিয়েটিভ অনুষ্ঠান শুনবেন না, আপনি অশ্লীল শো শুনবেন, রেডিও শো অশ্লীল হবে, আপনার ঝোঁক থাকবে হচ্ছে ঢাকায় যে কোনো মূল্যে 1 ইঞ্চি জমির মালিক হতে। ওরা সেখানে ইনভেস্ট করবে, এখানে জলাশয় দখলে বিল্ডিং তুলবে। আমাদের মাইন্ডসেট আপে পরিবর্তন হওয়া দরকার। আমরা আপনি রংপুর থেকে ঢাকায় আসার চেষ্টা না করে যদি ভাবতেন যে আমি রংপুরে এই বসে কিছু করবো, দুইটা জিনিস হতে বস, ঢাকার জনসংখ্যা বাড়ত না, রংপুর এক্সপ্রেসের ট্রেনটা সময় মতো ছাড়ত। তিন নম্বর হচ্ছে যে ভূমিকম্প সময় এই যে আপনি টপ ফ্লাইট জেলে পুরো ভবন খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করছেন, খাঁটি যেখানে আপনি থাকেন, যাই হোক আপনি করছেন, এই যে একটা মনস্তাত্ত্বিক, আপনি ব্যাংকের কিস্তি দেবেন না ফাটলের কিস্তি গুনবেন, পুরো পৃথিবীটাকে নিজের দেশ ভাবা শুরু করুন, পুরো পৃথিবীটাকে। আমি এবং জর্জিয়া ঠিক করছি যে আমরা
চাপা পড়বো, এটা আমাদের নিয়তি, আমরা অনেকেই মারা পড়বো, এটা আমাদের নিয়তি, কিন্তু আমি তারপর বলবো যে মানুষ তারপরও বেঁচে থাকে, মানুষ অলৌকিক ভাবে বেঁচে থাকে। নকশা বিবি নামের একজন পাকিস্তানি মহিলা কিংবা ইরানিয়ান মহিলা, আমি সম্ভবত পাকিস্তানি, তিনি 56 দিন ধ্বংসস্তূপের মধ্যে রেশমা বেঁচেছিল 17 দিন। এবং আমি আমার সাংবাদিকতা জীবনের শুরুর দিকে নিখিল মিস্ত্রি নামে একজনকে নিয়ে স্টোরি করেছিলাম, সে ধ্বংসস্তূপের নিচে 120 ঘন্টা চাপা পড়েছিল, সেখান থেকে সে বেঁচে ফিরেছে।
আমার মায়া লাগে বস ইন্ডিয়ার জন্য, কারণ আমার যাত্রার মতো উন্মাদ আশাবাদী যারা আছে, যারা নকশা বিবির নেট থেকে খুঁজে বের করছে 56 দিন পরে বের হয়েছে, মানে একটা এক্সেপশন কে আপনি উদাহরণ হিসেবে এবং স্ট্যান্ডার্ড হিসেবে ধরতেছেন।
নিয়তি আমি আপনাকে বলি, আমি
আমার খারাপ লাগে হচ্ছে পার্শ্ববর্তী দেশগুলো,
টাইটানিক যখন ডুবে কারণ কি ছিল জানেন
কি,
টাইটানিক যখন ডুবে
কি ছিল,
টাইটানিক আমাদের তখন দুইটা কাজ হয়েছিল, দুইটা জিনিস ঘটছিল, টাইটানিক সিনেমাটা তো শুধু তো ওই দৃশ্যটাই দেখলেন এসকেস করার ওই কারের ভিতরে, সবাই যখন উন্মাদের মতো পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল, ওদের মধ্যে কিছু মিউজিশিয়ান ছিল, ওই মিউজিশিয়ানরাও পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন একজন মিউজিশিয়ান বলল দাঁড়া কর, দাঁড় করালো, কিছুই বলল না, বলল বসো এখানে, তারপর তারা বাজানো শুরু করলো, ঠিক আছে আশার সুর বাজানো শুরু করলো, নিশ্চিত টাইটানিক ডুবছে যেন আশার সুর বাজিয়ে গেছে তারা। টাইটানিকের ক্যাপ্টেন কি করছে আপনার মতো, তারা তো আগে নামার কথা মহিলাদের সবার আগে নামতে সুযোগ দেওয়া হয় মহিলা এবং শিশুদের, আপনি করলেন কি সেই লোকটার মতো, সে চট করে চেনেন না জানেন না একটা বাচ্চাকে কোলে, দিস ইজ মাই সান, দিস ইজ মাই সান, হেল্প মি আউট বলে আপনি নেমে পড়লেন, আগে পালাই গেলেন আগে আপনি, কিন্তু পালায়নি কে, রোজ পালায়নি, কারণ রোজ কেন পালায়নি জানেন, কারণ জ্যাক, জ্যাক তখন তার হাতে হাত করা
হাতে জ্যাক লাগিয়ে
ভালোবাসার মানুষরা কখনো পালায় না, জাহাজের যে নাবিক সে কখনো পালায় না, আর যারা আশার সুর তুলতে পারে তারা কখনো পালায় না। আমরা ধ্বংস নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়িয়েও আমরা পালাবো না, আমরা বেঁচে থাকার আশা নিয়ে বাঁশি বাজিয়ে যাব। এবং মানিক বন্দ্যোপাধ্যায়, আপনি তো মানিক বন্দ্যোপাধ্যায় কি পড়তেছেন জানি, আচ্ছা মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা লাইন আছে যেটা আমার খুবই ভালো লাগে, মরিবে না সে কিছুতেই মরিবে না, মনের পশু যে অবস্থায় বাঁচে না মানুষ সে বাঁচিবেই। অনেক অনেক ধন্যবাদ আমাদের শ্রোতা শোনার জন্য,
অনেক অনেক ধন্যবাদ।
এখন আপনারা শুনলেন বিশিষ্ট ভূতত্ত্ব এবং ভূমিকম্প বিশেষজ্ঞ ডক্টর আসিফেন্দ্র সবির অনেক মূল্যবান বক্তব্য আশা করি, এবং বিশিষ্ট সোফা এবং চিপা বিশেষজ্ঞ আমাকে জাস্ট বল ভালো থাকুন, ভূমিকম্পের হাই পাওয়ার কি আছে, কাম অন
উপরে ফ্লোরে যে থাকবে সে আপনার মাথায় পড়লে আপনি জাস্ট আমাকে শেষ করতে হবে, সে ছেলে হলে কি করবে না, মেয়ে হলে কি করবে,
ছেলে হলে বলবো ভাই এসেছো এতদিন পরে কেন এলে, মেয়ে হলে বলবো ও গে এসেছো এতদিন পরে কেন এলে।